exclusively on FusionBD.com.
Is here with more fun and fear.
টেনশন রেডিও ফুড রেডিও এফএম আর শুরু হয়ে গেল ভূত এফএম হরর ক্লাব। সৃষ্টি চলেছে আপনার সাথে ভূত এফএম হরর ক্লাবের। আজকে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো গল্প আছে। আজকে আমাদের সাথে হরর ক্লাবের মেম্বার হিসেবে আছেন আতিক। তো অনেক কথা হবে, অনেক আড্ডা হবে এবং অনেক গল্প হবে। এবং তার আগে যেটা হবে সেটা হচ্ছে নবরাত্রি গল্পের তিনটা গান হবে। তিনটা গান শুনে ফিরে আসছি সঙ্গে তখন রেডিও ফুড রেডিও এফএম এন্ড ফুর্তি। শুনছেন ভূত এফএম হরর ক্লাব এবং বেশ লম্বা একটা সময় অনেকগুলো গান শুনে তারপর একদম শুরু করলাম ভূত এফএম হরর ক্লাব। এবং এখন থেকে আশা করি পুরোটা সময় খুব এক্সাইটিং কাটবে, খুব সুন্দর সুন্দর গল্প তো আছে এবং সেই সাথে আজকের স্টুডিওতে যে আছে মানে সে থাকলে এমনি তো কি বলা যায় মানে সৌন্দর্য হোক বা আড্ডা দেওয়ার প্রাণটা অনেক বেড়েছে এবং সেটা হচ্ছে আতিক হাসান।
আমি আতিক আছি উত্তরা থেকে।
ওকে, তো আতিক আজকে অনেক দিন না বেশ কিছুদিন পরে আবার স্টুডিওতে কথা,
বেশ কিছুদিন পর হরর ক্লাবে আসলাম, ভালো লাগতেছে।
এবং আজকের এপিসোডটা আমার কাছে যে এপিসোড গুলাতে মানে বেশ কিছু এপিসোডে আসলে খুব স্পেশাল, তো বিশেষ গল্পকারের বা বিশেষ মানুষের বিশেষ গল্প থাকলে সেই এপিসোডটা এমনিতে অনেক বেশি বিশেষ হয়েছে। তো আজকের এপিসোডটা এই জন্য বিশেষ যে আজকের এপিসোডে আছে সত্যজিৎ রায়ের একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প এবং এই গল্পের সাইকোলজিটাও খুব অদ্ভুত। এটা নিয়ে কথা বলবো, আজকের সাথে কথা বলবো এবং আপনারা যারা এই মুহূর্তে শুনছেন তাদের সাথেও কথা হবে। এবং তার আগে জানিয়ে দিচ্ছি যে কথাটা কিভাবে আমাদেরকে জানাবেন, কথাটা জানাতে হলে যেটা করতে হবে ফেসবুকে চলে যেতে হবে facebook.com/radiofurti, এই ঠিকানে ইনবক্স করে জানিয়ে দেবেন আপনার যত কথা। তো যাই হোক, যেহেতু আতিক আজকে অনেকদিন পর, কি অবস্থাতে কেমন চলছে?
হ্যাঁ চলছে ভালোই, একটু ঘোরাঘুরির ভেতরে আছি। হ্যাঁ এই তো গত সপ্তাহে গেলাম হচ্ছে নারায়ণগঞ্জের দিকে, নারায়ণগঞ্জে 2500 গেলাম আমার একটা বন্ধুর সাথে ফটোগ্রাফি করে। তো সেদিন আমরা
মানে যেহেতু বেশ অনেক পুরনো শহর,
হ্যাঁ নারায়ণগঞ্জ
প্রাচীন স্থাপনা তো
অনেক প্রাচীন, যেমন যে পানামনগর,
এই যে প্রাচীন যে জায়গাগুলো বা প্রাচীন যে নিদর্শনগুলো,
নারায়ণগঞ্জে কিন্তু এই পানামনগরের মতো আরো একটা এরকম জায়গা আছে যেখানে আমরা সেদিন গেছিলাম। কথা প্রসঙ্গ যখন উঠলো তখন বলি যে আমরা প্রথমে গেলাম নদীর চর দেখতে আর কি, মেঘনা নদীর চরে, চট ঘোরা সেরে সন্ধ্যার দিকে আমরা নারায়ণগঞ্জ 2500 সদরের দিকে আসলাম। আসার পরে আমরা নেটে পাইছিলাম যে একটা জমিদার, পুরাতন জমিদার বাড়ি আছে এখানে।
আচ্ছা,
তো আমরা অনেক খোঁজাখুঁজি করে পাইনা, তারপর অন্ধকার হওয়ার পরে আমরা পাইলাম যে গোপালদি জমিদার বাড়ি, আবার কোথাও কোথাও লেখা ছিল যে সদাসদী জমিদার বাড়ি, ওখানকার লোকজন সদাসদী নামে চিনে। তো আমরা গেলাম একটা সিএনজি ভাড়া নিয়ে, আমরা চারজন গেলাম, গিয়ে ওখানে মেন রাস্তা থেকে একটু নেমে গিয়ে দেখলাম যে অনেক পুরাতন পুরাতন ভবন এবং একটা তিনতলা দুইতলা, তার মধ্যে একটা ছিল একটু বেশি বড়। তো আমরা খোঁজ খবর নিলাম, কিছু নেটে ঘাটাঘাটি করলাম, উইকিপিডিয়া সব মিলে দেখলাম যে এটা অনেক আগের, প্রায় 400 বছর আগের। তো এখানে হচ্ছে যে তিনটা জমিদার বংশ ছিল, তেলি বংশ, ভুইয়া বংশ আর সর্দার বংশ। তো বাড়িগুলো এখন আর বাড়ির মালিকগুলো নাই, বাড়িগুলো পরিত্যক্ত, ওরা মনে হয় জমিদার কথা বলে বিক্রি করে চলে গিয়েছিল। তো আমরা জানতে পারলাম কিন্তু রাতের বেলা, রাতের বেলা নর্মাল জমিদার বাড়ি দেখতে যাবো, হঠাৎ করে মনে হলো যে আমরা কিন্তু দেখেন দিনের বেলা যখন যাই নর্মালি এইসব জায়গাগুলো আমরা দিনের বেলায় যাই, তো গেলে সেই সময় বেশিরভাগ মানুষের এই ফিল্ডে আসে, হয়তো আপনারা আসে সৃষ্টি ভাই, যে 200 বছর আগে এই জায়গায় একটা মানুষ ছিল, সে কি করতেছিল, এই টাইপের একটা ফিল্ড আসে। তো আমাদের হঠাৎ করে মনে হলো রাতের বেলা মানুষ কি করে, রাতের বেলা ফিল্ডটা কেমন হতে পারে, ফিল্ডটা আসছে ভাই কেমন কি বলি আপনাকে, যে আমরা যখন প্রথমে শহরের কাছে আরেকটা ছোট বাড়ি আছে ওইটাও জমিদার বাড়ির কোন একটা অংশ ছিল, তো ওইটা ছাদে আমরা উঠলাম, সিঁড়ি বেয়ে যখন ছাদে উঠতেছিলাম তখন যে মানে একটা অন্যরকম একটা ফিল কাজ করতেছিল। ওঠার পরে উপরে দেখি যে অনেকগুলো আপনার তুলসী গাছ,
আচ্ছা
তুলসী গাছ, পাশে মন্দির। তো বিশেষ করে যখন আমরা তেলিবাড়ির উপরে উঠলাম, তেলিবাড়ির উপরে দুইতলা ছাদে আমরা উঠছিলাম, ঠিক রাতের বেলা, তো মানে মানে শব্দগুলো অনেকটা অনেক সময় আমাদের অনেক মানে পিছনের টাইমে নিয়ে যায় না, দিনের বেলা যেরকম রাতের বেলা একটা অন্যরকম ফিল পাইছি।
আসলে একটা পুরনো একটা বাড়ির উপর উঠলে বা মানে ভিতরে ঢুকলে বা পুরান স্থাপনাগুলো যেগুলো মানে এরকম একটা ফিলিংস আমারও মনে হয় মাঝে মাঝে, যে এই জায়গাটা হয়তোবা 200 বছর আগে বা 300 বছর আগে একটা মানুষ দেখছিল বা এটার উপর সে দাঁড়িয়েছিল, সে হয়তোবা কখনো ভাবে নাই বা ভাবলেও কিরকম তার মনে হতো 300 বছর পরের মানুষ।
যেমন ভিতরে কুপি রাখার জন্য একটা গর্ত করে একটু জায়গা করা হতো, তো একটা ছোট প্রশ্ন এখানে কি রাখতো, তা আমরা চিন্তা করেছিলাম এখানে কি রাখছে, কুকির সাথে তো আরো অনেক কিছু অস্ত্র শস্ত্র, অনেক কিছু থাকতে পারতো, কি কি ছিল মানে চিন্তার জগতে অনেক অনেক পেছনে যাওয়া যায়।
মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই পুরাতন বাড়িগুলো বা এই পুরাতন সময়ের যেহেতু একটা চিন্তা ভাবনা ঘোরে সেখান থেকে হয়তো বা মানে সেই জায়গাগুলোকে নিয়ে অনেক হ্যালুসিনেশনের ব্যাপার হয়ে যায় কিনা জানি না, এবং সেই কারণে হয়তো এই পুরাতন বাড়িগুলোকে নিয়ে অনেক ধরনের গল্প একটা সময় প্রচলিত হয়। তো হরর ক্লাবের যারা সারা বাংলাদেশ জুড়ে যে হরর ক্লাবের মেম্বার আছেন তারাও বিভিন্ন সময় আমাদেরকে এরকম বিভিন্ন মানে পুরাতন বাড়ির বা
রাতের বেলা
অনুভূতিটা
একটু ভিন্ন রকম। যেমন একটা দেয়ালে দেখতেছিলাম পাশে বটগাছটা রেয়াল সাথে লেগে গেছে উপরের দিকে, তারপর উপর থেকে দেয়াল বেয়ে বটগাছের অসংখ্য শেকড় পুরা দেয়ালটা মনে হচ্ছে যে একটা লাল দেয়ালে কেউ ছবি মানে আঁকিবুকি করে রাখছে অনেকটা এইরকম।
আচ্ছা,
তো খুব ভালো লাগলো আর কি দেখে।
না আসলে খুবই সুন্দর অভিজ্ঞতা, এবং আসলে এইরকম জায়গায় সন্ধ্যার পরে বা রাতের দিকে গিয়ে ঘোরা বা থাকাটা আমার কাছেও মনে হয় যে খুব সুন্দর একটা ফিলিংস, অ্যাডভেঞ্চারাস বা এরকম কোন কিছু বলবো না, সেটা আসলে বিভিন্ন জায়গার উপর হয়তো
যেতে পারেন। সৃষ্টি ভাই আমি মনে করি গোপালদি জমিদার বাড়ি একবার ঘুরে আসেন, উইকিপিডিয়া করলেও পাবেন খোঁজাখুঁজি করে।
ঠিক
এই জায়গাগুলো যাওয়া উচিত, একটা কমিউনিটি ট্যুরিজমের একটা পার্ট হয়
অবশ্যই। তো ঠিক এই সময়টাতে যেটা বলছিলাম আর কি, এই সময়টাতে একটা গল্প আপনাদেরকে শোনাবো, এবং এই গল্পটা ভূতের ফ্রেমে প্রচলিত যে ঘটনাগুলো ছিল সেখান থেকে যে বইটা বের করা হয়, বই বের করা হয়েছে অনেকগুলো, তার ভিতরে একটা বই ম্যাপ নাম্বার 13 খুবই যারা ভূত ফেমের যারা সেই পুরনো ভক্ত এবং একদম আদি খাঁটি যেটাই বলি না কেন তাদের কাছে খুবই পরিচিত নাম ম্যাপ নাম্বার 13, সেখান থেকে একটা স্টোরি আপনাদেরকে শোনাচ্ছি এখন। এবং আগে যেটা বলেছিলাম যে আরো অনেক স্টোরি আছে আজকে, এবং আরো অনেক নতুন নতুন বেশ কিছু জিনিস লাস্ট আওয়ারে গিয়ে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, সেই রকম কিছু আপনাদের জন্য তুলে ধরবো। তবে তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি লেখক হয়ে থাকেন, আপনি যদি লিখতে ভালোবাসেন, আপনার যদি গল্প লেখার প্রতি আগ্রহ থাকে ভালোবাসা থাকে, এবং সেটা যদি হরর জনের কোন গল্প হয়, এবং সেটা যদি আপনি চান ভূত এফএম হরর ক্লাবের পড়ে শোনানোর জন্য এবং ভূত এফএম হরর ক্লাবের মাধ্যমে অজস্র লিসনারকে শুনিয়ে দেয়, তো সেটা যদি চান তবে সেই গল্পটা আপনি আমাদেরকে পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm এই ঠিকানায় মেইল করে পাঠিয়ে দিন। সাবজেক্ট ফিল্ডে লিখবেন হরর ক্লাব HORROR bhutfm@radiofurti.fm এই হচ্ছে আমাদের মেইলিং অ্যাড্রেস। আর ঠিক এই সময়টাতে আপনার যে কোনো কথা আমাদেরকে জানিয়ে দিন facebook.com/radiofurti এই ঠিকানায় ইনবক্স করে। নিউ ইয়র্কের জ্যামাইকা, আজ প্রায় 3 বছর ধরে এখানে আছি। জ্যামাইকার যেখানে থাকি তার একটু সামনে একটা বেশ বড় ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার্ড আছে। বাসে আসার পথে সে কবরস্থানের দিকে তাকালে সারি সারি পাথরের ক্রস দেখা যায়, যেন একদল বিষণ্ণ গম্ভীর সৈন্য কোন গুপ্তধন পাহারা দিচ্ছে। বাড়ি ফেরার জন্য আমি সাবওয়ে ট্রেন ব্যবহার করি এবং সাধারণত পেছনের দিকের বগিতে উঠি, কারণ সেই বগিগুলো খালি থাকে। কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়, আর রাতের বেলা মানুষের পেছনের বগিতে চড়তে ভয় পায়, মনে করে সেখানে চোর ছিনতাই কেটে থাকতে পারে। সবাই সামনের দিকের বগিতে চড়ে যেটার কাছাকাছি ট্রেন অপারেটর বসে। এই বছরের ফেব্রুয়ারির এক ঠান্ডা রাতে পেছনের বগিতে বসে বাড়ি ফিরছি, ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে, সাবধান না থাকলে ফ্রস্ট বাইট হয়ে মারা যাওয়ার পর্যন্ত সম্ভাবনা থাকে। শরীরটাও কেমন অবশ হয়ে আছে ঠান্ডায়, প্রথম দিকে আমার বেশ কষ্ট হতো তবে আস্তে আস্তে কিছুটা সয়ে এসেছে। সে রাতে ওভারটাইম করে বাড়ি ফিরছি, প্রায় 3টা বেজে গিয়েছিল ট্রেন উঠতে, শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছিল। সৌভাগ্যবশত সেদিন আমার বগি ছিল একদম খালি, ট্রেনের সিটগুলো লম্বা, চাইলে শুয়ে পড়া যায়, আমি তাই করলাম। ট্রেনের মৃদু দুলুনিতে কখন যে চোখ লেগে এসেছে জানি না, একসময় হঠাৎ জেগে উঠলাম, তাড়াতাড়ি ঘুরে দেখলাম 4টা বেজে গেছে। আমি একটু ভরকে গেলাম, বাসায় যেতে আমার আধ ঘন্টার বেশি লাগে না, ট্রেন খুব সম্ভবত আমার স্টপ পার করে ফেলেছে। আমার ধারণা সত্যি প্রমাণ করে ট্রেনের অপারেটর মাইকের মাধ্যমে জানালো ট্রেন সাইপ্রাস হিল স্টেশনে চলে এসছে। হিল স্টেশন আমার স্টপ থেকে কয়েক স্টপ সামনে, আমি ঝট করে উঠে পড়লাম, আর একটা ট্রেন ধরে আমার পেছনে যেতে হবে। নিজের উপর বেশ মেজাজ খারাপ হচ্ছিল, ট্রেনের অটোমেটিক দরজা খোলার পর নেমে গেলাম। আমার সাথে সাথে ঠান্ডা বাতাসের ছাপটা কামড় বসালো আমার মুখে, ভীষণ শীত, ঘন তুষার পড়ছে, নিঃশ্বাসের সাথে বাষ্প বের হচ্ছিল। জ্যাকেটের হুডটা মাথার উপর তুলে দিলাম, প্ল্যাটফর্ম ধরে হাঁটতে হাঁটতে কি মনে করে পাশে তাকালাম, সাথে সাথে আমার কাশি উড়ে উঠল। একটু দূরেই সারি সারি ক্রস দেখা যাচ্ছে, সাইপ্রাস হিল স্টেশনের একটু সামনেই সাইপ্রাস হিল সিমেট্রি গুরুস্থান। শীতে নাকি ভয়ে জানি না আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। যেহেতু পেছনের বগিতে বসেছিলাম তাই এখন আমার হেঁটে স্টেশনের অনেকখানি সামনে যেতে হবে। পুরো স্টেশন একদম শুনছিলাম, কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর এক মহিলাকে চোখে পড়ল। মহিলা বেঞ্চে বসে আছেন, সামনে বাচ্চাদের স্ট্রোলার, হয়তো ভেতরে বাচ্চাও আছে। মহিলার পরনে একটা লম্বা ওভারকোট, ফর্সা চেহারা, লম্বা সাদা চুল, এই রাতের বেলায়ও সানগ্লাসে চোখ ঢাকা। তাকে দেখে একটু অবাক হলাম, কারণ মাত্রই তো একটা ট্রেন গেল, মহিলা যদি ট্রেনের জন্য বসে থাকে এটাই তো চলে যেতে পারত। যাই হোক, আমি সেটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। মহিলাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় সে আমাকে থামাল। এক্সকিউজ মি, আমার বাচ্চাকে কি নামাতে সাহায্য করবে? মহিলার উচ্চারণে কড়া রাশি আনতাম, প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নামতে হয়। মহিলার একার পক্ষে হয়তো বাচ্চা সহ স্ট্রোলার সিঁড়ি দিয়ে নামানো সম্ভব হয়নি, তাই বসেছিল কারো সাহায্যের অপেক্ষায়। অবশ্যই, আমি জবাব দিলাম। আমি স্ট্রোলারের সামনের প্রান্ত ধরলাম, ভাবলাম সে হয়তো পেছনের প্রান্ত ধরবে, কিন্তু তা হল না। যাক, আমি ভাবলাম স্ট্রোলার বেশি ভারী না, আমি একাই হয়তো নামাতে পারব। স্ট্রোলারের কভার নামানো, ভেতরে বাচ্চা নিশ্চয়ই ঘুমুচ্ছে। সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলাম, পেছনে না তাকিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি এখানেই থাকেন? কোন জবাব এলো না। আমি কিছু মনে করলাম না, টান শুনে মনে হয়েছিল মহিলা ইংরেজি ভাষা ভালো বলতে পারে না। স্টেশনের সিঁড়িতেও তুষার পড়েছে। আমি স্ট্রোলারের দুই হাতে ধরে সাবধানে একধাপ একধাপ করে নেমে এলাম। নিচে এসে স্ট্রোলারটা নামিয়ে রেখে ঘুরলাম। জানতাম মহিলা এখনই ধন্যবাদ দেবে, তাই আমি ওয়েলকাম বলার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু ঘুরতেই একটা ধাক্কা খেলাম। মহিলা নেই আমার পিছে। হ্যালো, আমি ডাকলাম জোরে, ভাবলাম সে হয়তো এখনো ওপারে আছে। কোনো জবাব এলো না। এমনিতেই ঠান্ডা, তার সাথে আমি ক্লান্ত, এই নাটক ভালো লাগছিল না। আমি স্ট্রোলার নিচে রেখে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে চলে এলাম। কেউ নেই। পুরো স্টেশনে চোখ বুলালাম, কোনো কাকপক্ষীও নজরে পড়ল না। হেঁটে আমি ওই বেঞ্চটার কাছে এলাম। বেঞ্চে পুরু হয়ে তুষার পড়ে আছে, দেখে মনে হচ্ছে না এখানে সারা রাত কেউ বসেছে। ব্যাপার কি? আমি হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। মহিলা গেল কোথায়? আসলে কি সে এখানে ছিল? এ পর্যায়ে আমার মনে পড়ল, নিজে তো স্ট্রোলার রেখে এসেছি। আমি তাড়াতাড়ি সিঁড়ির কাছে এলাম আবার, কিন্তু নিচে আর নামা লাগলো না। একবার উঁকি দিয়ে বুঝলাম যে স্ট্রোলারটা আর নেই আগের জায়গায়। আমার তখন হাত পা কাঁপতে শুরু করেছে। বুঝতে পারছিলাম এখানে যা হচ্ছে তা স্বাভাবিক কিছু নয়। আস্তে আস্তে আমি নিচে নামতে শুরু করলাম। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। এক্সকিউজ মি, আমার শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। সেই কণ্ঠ, সেই রাশিয়ান উচ্চারণ, পিছন থেকে সে ডাকছে আমাকে। আমি প্রচন্ড ভয়ে ছুটতে শুরু করলাম, কিন্তু বেশি দূর এগোতে পারলাম না। সিঁড়ির তুষারে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে গেলাম নিচে। সবকিছু অন্ধকারে ডুবে গেল। যখন জ্ঞান ফিরে এসেছে তখন দেখি এক দম্পতি ছুঁকে আমার দিকে তাকিয়ে আছে। তারা জিজ্ঞেস করল, কি ব্যাপার? আমি উল্টাপাল্টা কিছু না বলে শুধু বললাম যে সিঁড়িতে পা পিছলে পড়ে গেছি। তারা জিজ্ঞেস করল আমার পুলিশ বা অ্যাম্বুলেন্স কিছু লাগবে কিনা। আমি বললাম কোনো দরকার নেই, আমি নিজেই বাসায় যেতে পারব। তারা আমাকে তুলে দাঁড় করাল। আমি জানালাম আমার বাসা এখান থেকে বেশি দূরে নয়, হেঁটেই যাওয়া যাবে। ওই ঘটনার পর আমার আর একা ট্রেনে ওঠার সাহস হচ্ছিল না। আমি ভেবেছিলাম এই ভদ্রলোক আর ভদ্রমহিলা আমার রাস্তাতেই হাঁটবে, কিন্তু তাদের আসলে যেতে হবে উল্টো দিকে। কি আর করা, আমি তাদের বিদায় আর ধন্যবাদ জানিয়ে বাসার দিকে হাঁটতে শুরু করলাম। কিছু দূর এগোতেই বুঝলাম কি ভুলটা করেছি। সাইপ্রাস হিল সিমেট্রি আমার পাশে, পাশে যেতে হলে পুরোটা পার করে তারপর যেতে হবে। স্ট্রিট লাইট ছাড়া রাস্তায় আর কোনো সঙ্গী নেই আমার। হাঁটতে হাঁটতে আমি মাথার ভেতর পুরো ব্যাপারটার ব্যাখ্যা দাঁড় করানোর একটা চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোন যুক্তি পছন্দ হচ্ছিল না। পুরো ব্যাপারটি কেমন যেন, হঠাৎ আমার কানে একটা শব্দ এল, যেন রাস্তা থেকে কোনো কিছু কুড়িয়ে কুড়িয়ে আনা হচ্ছে। আমি পেছনে তাকালাম, শব্দটা সেদিক থেকেই আসছিল, আর সাথে সাথে জমে গেলাম। সেই মহিলা স্ট্রোলার ঠেলে আসছে আমার দিকে, আগের মতো সাদা নেই আর তার চেহারা রক্তাক্ত ভয়ঙ্কর হয়ে গেছে, ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত, স্যানগ্লাস খুলে ফেলেছে, চোখের চাকে দেখা যাচ্ছে শূন্য দুটো কোটর। স্ট্রোলার থেকে বেরিয়ে এসেছে বাচ্চাটা, তার চেহারা বিভৎস, হাত তাক করে আছে আমার দিকে, দুজনের মুখে রক্ত লোলো হাসি। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম, একবার পিছনে তাকালাম না। কিছু দূর ছুটবার পর সামনে একটা ছোট দোকান চোখে পড়ল, আমি দৌড়ে ঢুকলাম সে দোকানে। দোকানদার আমার অবস্থা দেখে খুবই অবাক হল, আমি তাকে বারবার বলতে লাগলাম আমাকে কিছু একটা তাড়া করেছে। সে দরজা খুলে বের হলো, বলল, কই, কিছুই তো নেই। আমি ততক্ষণে একটু সাহস ফিরে পেয়েছি, তার পাশে গিয়ে তাকালাম রাস্তার দিকে, যত দূর চোখ যায় কিছু নেই। যেমন আমাদের সাথে আছেন বদরুল সৈকত, লিখেছেন যে গল্প শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপনাকে। আছেন মোহাম্মদ ইমন, লিখেছেন যে ভাই সাথেই আছি। ওকে, নেসেল নাইন আছেন আমাদের সাথে। আরাফাত রহিন আবিদি মাত্র লিখেছেন, ভালো ভাই কেমন আছেন? খুব ভালো আছি। কি চলে এখন, কি চলছে এখন? সাদিয়া না একজন এইমাত্র মেসেজ পাঠালো যে কি হচ্ছে। তো আতিকুর রহমান আতিক আছেন আমাদের সাথে, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাদিয়া ফ্রেন্ড সাদিয়া, লিখেছেন ভুতেফেম ভালো লাগছে এবং এই মুহূর্তে কিন্তু চলছে ভুতেফেম আরো ক্লাব। ইফতেখার আহমেদ আছেন, লিখেছেন ভাইয়া পরশু এক্সাম কি করব, এই মহিলা ঘোড়াগুলোর যে গান আছে না, যে কালকে রাত্রি পোহালে দেড় ফোঁটা কপালে,
তার থেকে ওনারা এটা শুনতে পারেন পড়াশোনা জলাঞ্জলি দিয়ে।
না এই সময়টাতে পরীক্ষার আগে এটা শোনানো ভুল পথে পরিচালিত করা হবে
না, এটা শুনবেন না।
হ্যাঁ এটা শুনবেন না, পড়ালেখা করুন, যেটা পরশু পরীক্ষা, তো পড়া ছাড়া কোনো গতি নেই। আছেন আমাদের সাথে উশিয়া ইয়ামিনী, লিখেছেন হাই সেতু ভাইয়া কেমন আছো? সেতু ভাইয়াকে আছেন নীরব মেয়াজ, আছেন রুমেল আছেন আমাদের সাথে, শাকিল আহমেদ তসরিফ আছেন আমাদের সাথে, বগুড়া থেকে শুনছি ইফতেখার আহমেদ আবার জানিয়েছে ফিনান্স এক্সাম। তো পড়া ছাড়া কোনো গতি নেই, যে সাবজেক্টে হোক না কোনো, পড়া ছাড়া কোনো গতি নেই। আমাদের একজন স্যার ছিলেন তিন বছর কলেজ আর কি, কলেজে যখন পড়াতেন তখন তিনি বলতেন যে তোমাদের জন্য আমার দুটো কথা, এক তোমাদের পড়তে হবে, দুই তোমাদের বেশি করে পড়তে হবে।
আপনিও সেই দুটো কথা ওনার কাছে বলে দেন।
হ্যাঁ সে স্যারের মতো বলবো, না স্যারের মতো না, মানে আমার মতো করে স্যারের কথাটা বলবো যে হ্যাঁ এক পড়তে হবে, দুই খুব বেশি করে পড়তে হবে। তার নাম ছিল অমর কৃষ্ণ বণিক স্যার, খুবই পছন্দের একজন টিচার। তো যাই হোক, মেসেজে তো অনেক মেসেজ আসছে, আরো কথা হবে নেক্সট আওয়ারে। শুরু তো মেসেজ নিয়ে কিছু মেসেজ পড়ার চেষ্টা করবো নেক্সট আওয়ারে। ভূতিকা আছে আজকে, ভূতিকাটা খুবই স্পেশাল। তো আতিক আর একটা প্রশ্ন, যে আতিক মানুষ হিসেবে কেমন মনে হয় নিজেকে, মানে অনেক বন্ধু বান্ধব আছে নাকি?
হ্যাঁ, যদি এই যে বন্ধু বান্ধব মিশায় যদি বলি মানুষ হিসেবে কেমন, তাহলে আমি বলবো যে আমি খুবই কম অবজার্ভ করে মানুষের সাথে মিশি।
তার মানে অনেক বন্ধু বান্ধব,
অনেক বন্ধু বান্ধব
নাকি অনেক কম বন্ধু?
অনেক বন্ধু বান্ধব,
অনেক বন্ধু বান্ধব। তো এই যে প্রত্যেকের তো আলাদা আলাদা কিছু মেন্টালিটি থাকে, এই যেমন আপনি যেটা বললেন যে আপনি খুব অল্প অবজার্ভ করেই বন্ধু হয়েছেন, তো আপনার এরকম কাছাকাছি মেন্টালিটির মানুষ আপনি কি মনে করেন যে আপনার আশেপাশে কি পরিমাণে আছে? আপনি এরকম খুব কাছাকাছি মেন্টালিটি বা খুব কাছাকাছি আমারই মতো এরকম কখনো কাউকে কি দেখেছেন?
হ্যাঁ দেখেছি,
মানে আপনার সাথে কোনো পার্থক্যই নেই?
না কোনো পার্থক্য নেই এমন না, তবে মিল আছে এরকম দেখছি।
মানে মিলটা কিরকম, যে অনেক বেশি মিল নাকি খুব সূক্ষ্ম কিছু ব্যাপারে মিল থাকে?
অনেক সময় দেখা যায় যে খুব সূক্ষ্ম খুব ভারী কিছু ব্যাপারে, অল্প কিছু ব্যাপারে মিল আছে কিন্তু এত ভারী কিছু ব্যাপার যে ওগুলো বেশি বিরাজমান জীবন।
আচ্ছা ঠিক আছে, এখন এরকম যদি হয় যে একদমই আপনার মতোই, আপনি ঠিক যেভাবে হাঁটছেন হয়তো সেভাবে হাঁটে, আপনি যেভাবে খান হয়তো সে সেভাবেই খায়, কিংবা আপনি যেভাবে চিন্তা করেন আপনার একটা আপনি একটা ওভারব্রিজের উপর দাঁড়িয়ে নিচে দিয়ে ট্রেন চলে যাওয়ার দৃশ্যটা দেখতে যতটা বিমোহিত হন, আপনার সেই বন্ধুটাও যদি ঠিক একই রকম বিমোহিত হয়, সব ক্ষেত্রে যদি একই রকম মিল পাওয়া যায়, সেই মানুষটাকে এরকম একটা মানুষ পেলে কেমন লাগবে?
এরকম মরতে হলে ভাই পালাবো আমি,
পালাবেন?
হ্যাঁ, আমি এরকম কখনো পাই নাই।
খুব অদ্ভুত,
এটা একটা অপসাদ ঘটনা হয়ে যায় ভাই।
আচ্ছা, এরকমই একটা গল্প আসলে আজকে আমাদের ভূতিকাতে, এবং সত্যজিৎ রায়ের যে গল্পটা আজকে সেটা হচ্ছে রতন বাবু এবং সেই লোকটা।
আচ্ছা, এরকম কোন গল্প শুনি নাই।
এবং এরকমই একটা গল্প যারা এই মুহূর্তে শুনছেন ভূত এফএম হরকর তাদেরকে বলছি, খুব অদ্ভুত সুন্দর একটা গল্প। এবং এরকমই একটা ব্যাপার, একজন মানুষ তিনি হচ্ছে খুব একটা মানুষের সাথে মিশতে পারেন না, বা খুব একটা সাধারণ অন্যান্য তার আশেপাশের মানুষের মতো চিন্তা করতে পারেন না বা চিন্তা করেন না, তার চিন্তা ভাবনা কিছুটা অন্যরকম, কিছুটা অন্যভাবেই তিনি তার নিজের লাইফ চালাতে পছন্দ করেন। তো এরকম একজন মানুষ তিনি হঠাৎ করে এমন একজনের দেখা পেয়ে গেলেন যাকে মনে হচ্ছে তার নিজেরই একটা প্রতিবিম্ব। আপনি চিন্তা করুন যে আপনার কেমন লাগতে পারে, আপনার নিজেরই একটা প্রতিবিম্ব একজন মানুষের সাথে হঠাৎ যদি আপনার কখনো দেখা হয়ে যায়, তো সেটা আসলে অনুভূতিটা কেমন হতে পারে? যাই হোক, সেরকম একটা অনুভূতি থেকে গল্পটা একটা পরিণতি হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ভূতিকা, খুবই সুন্দর একটা গল্প, রতন বাবু আর সেই লোকটা, সত্যজিৎ রায়ের গল্প। নেক্সট আওয়ারে থাকছে সেই গল্পটা। ঠিক এই সময়টাতে আপনি যেটা করতে পারেন, আপনার এই গল্পের উপর বা এরকম কোন ফিলিংস এর জায়গাতে বা এরকম কোন ঘটনার কথা হঠাৎ মনে পড়ে গেলে আমাদেরকে সেটা জানাতে পারেন facebook.com/radiofurpi এই ঠিকানায় ইনবক্স করে জানিয়ে দেবেন আপনার সেই কথাগুলো। আর আপনার ক্লাব নিয়ে আপনি যদি চলে আসতে চান স্টুডিওতে আমাদের সাথে বিভিন্ন ধরনের আড্ডা দিতে, হরর বিষয়ক বিভিন্ন ধরনের কথাবার্তা এসব আড্ডা দেওয়ার জন্য, আড্ডাবাজি করার জন্য, এবং স্টুডিওতে বসে স্টোরি শোনার যে একটা ব্যাপার সেটাও যদি এক্সপিরিয়েন্স করতে চান চলে আসতে পারেন। তো আমাদেরকে মেইল করতে হবে, মেইল অ্যাড্রেসটা হচ্ছে booth@radiofurpi.fm এই হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস, এবং সেখানে সাবজেক্ট ফিল্ডে লিখে দিতে হবে হরর ক্লাব। এবং ঠিক একই সিস্টেম যারা হচ্ছেন লেখা পাঠাতে চান, কোন পছন্দের ভূতের ভয়ের গল্প, হরর গল্প যদি আপনার থাকে, কিংবা সেরকম কোন ওয়ার্ল্ডের কোন মিস্ট্রিয়াস কোনো কিছু আপনি আমাদেরকে সে সম্পর্ক কোনো কিছু আমাদেরকে লিখে পাঠাতে চান, সেটাও সেম একইভাবে পাঠাতে হবে। তো গেল 19 তারিখ, আমাদের সবারই খুবই প্রিয়, খুবই ভালোবাসার সঞ্জীব চৌধুরীর মৃত্যুবার্ষিকী ছিল। আগামীকাল OIG শুরুটা হবে সঞ্জীব চৌধুরীর প্রতি ভালোবাসা দেখিয়ে, শ্রদ্ধা দেখিয়ে। তার গান নিয়ে আজকে ভূত এফএম হরর ক্লাবের ফার্স্ট আওয়ারে শেষ মানে শেষ করছি সঞ্জীব চৌধুরীর একটা গান
শুনে।
আমরা সঞ্জীব চৌধুরীর একটা গান শুনতে শুনতে চলে যাবো নেক্সট আওয়ারে। তো যে গানটা শুনবো সেটা আমার খুব পছন্দের একটা গান, হৃদয়ের দাবি। গানটা শুনতে শুনতে ফিরে আসছি নেক্সট আওয়ার, খুবই চমৎকার একটা আওয়ার চাবে, যেহেতু সত্যজিৎ রায়ের গল্প আছে। সঞ্জীব থেকে সত্যজিৎ চলে যাবো, আমরা চলে যাচ্ছি গানে।
Is here with more fun and fear.
শুনছেন রেডিও ফুটে এফএম, একদম ভুল হচ্ছে না, আছেন ভূত এফএম হরর ক্লাবে। সৃষ্টি আছে আপনার সাথে এবং আমার সাথে আছে আতিক, এবং আতিকের সাথে অনেক অনেক কথা হলো, অনেক আতিকের মন ভালো হয়ে যায় সে ট্রিপের কথা শুনলাম। এবং এই যে পুরাতন পরিত্যক্ত বাড়ি শুনলেই যাদের গাছ ছমছম করে ওঠে তাদের জন্য এরকম
মন ভালো না খারাপ এটা ব্যাপার না সৃষ্টি, তবে একটা মানসিক অবস্থার পরিবর্তন আসে,
রিফ্রেশ হয়, একটা রিফ্রেশ হয়, রিফ্রেশ বাটনটা আর কি চাপ পড়ে যায়, কিন্তু
রিফ্রেশ কিনা সেটাও জানি না, একটা মানসিক পরিবর্তন।
এত সাইকেডেলিক চিন্তা করলে আসলে ব্যাপারটা
এত সহজে আপনি রিফ্রেশও বলে ফেলতে পারেন না আসলে,
না তবে আমাদেরকে একটু সহজভাবে চিন্তা করাই বোধ হয় ভালো,
কি এটা বের করতে পারি নাই, তবে একটা একটা
যেহেতু আমরা শোটা করছি হরর ক্লাব, হররের ভিতরে আসলে খুব বেশি গভীরতা খুঁজতে যাওয়াটা এমনি তো উচিত না, কারণ তখন দেখা যাবে যে আসলে ব্যাপারটা হররই না। যেহেতু ব্যাপারটাই হরর ক্লাব, শোটাই হরর ক্লাব, তো আমরা এখানে কোনো কিছুই অত গভীরে যাবো না, গভীরে যাওয়ার অনেক যাবো। আমরা একটা মেসেজ কেন উত্তর আসলে দিতে পারবো না। আমাদের সাথে আছেন শাহাদাত মিহাল, এই যে পরীক্ষার্থীরা কিন্তু আগে আগে এখন মেসেজ পাঠাচ্ছে, আগের জনের পরীক্ষা ছিল ফিনান্স, এখন যিনি তার পরীক্ষা হচ্ছে।
আমি এখানে একটা কথা বলতে চাই, মনে হয় যে রেডিওতে ওভারঅল মানে পরীক্ষার্থীদের বেশি মেসেজ বা কমেন্ট দেয়।
আচ্ছা, এটা আসলে আমি কখনো ভেবে দেখিনি, দেখা যাক আজকে আসলে কি হয়, আর কোন
পরীক্ষা
আজকে দেখি যে আর কোন পরীক্ষার্থী পাঠায় কিনা।
তিনটা হয়েছে আমি বলছি।
হ্যাঁ, আমাদের সাথে আরো আছেন ইফতেখার আহমেদ, তার অনেকগুলো মেসেজ পড়েছি। ভাই তুমি কলেজ লাইফে পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস ছিল, পড়ালেখা নিয়ে সিরিয়াস ছিলাম কিনা এই প্রশ্নের উত্তর আসলে যেমন আমার তো সবসময় আমার মনে হয় পড়াশোনা সিরিয়াস ছিলাম, কিন্তু বাবা মা তো সেরকম মনে করতো না। আমাদের সাথে ছিলেন আছেন এস এস আর আহমেদ, তিনি একটা গান শুনতে চেয়েছেন, একটা গানের রিকোয়েস্ট ছিল, গানের রিকোয়েস্ট রাখা সম্ভব হচ্ছে না। আছেন শাহাদাত মিহাদ আছেন আমাদের সাথে, উশিয়া ইয়ামিনী আছেন আমাদের সাথে, আছেন অনিমাশীল, অনিমাশীল লিখেছেন যে রাশিয়ান মহিলার ওই গল্পটা কি শেষ হয়ে গেল। হ্যাঁ গল্প তো শেষ,
হ্যাঁ গল্প শেষ,
তবে তার মানে কিন্তু গল্পটা ছোট গল্প হিসেবে সার্থকতার অন্তত একটা ধাপ অতিক্রম করেছে। একজন হলো জিজ্ঞেস করেছেন যে গল্পটি কি শেষ নাকি, তো সেই সেই শেষ হইয়াও হইল না শেষ। আজকে আছেন সাদিয়া ফ্রিন, সাদিয়া আগেও তার মেসেজ পড়েছি, লিখেছেন যে একটা গান রেকর্ড করার সুযোগ চাই, ওকে সুযোগ দেওয়া হবে আশা করি। তো তাহিদ ইসলাম তুহিন আছেন, লিখেছেন মোস্ট ওয়েলকাম, সিনেমার নাম লিখলেন নাকি আসলে ওয়েলকাম জানালেন বুঝলাম না, তবে আপনাকে থ্যাংক ইউ। আছেন আরাফাত রহিন আবির, আরো আছেন আতিকুর রহমান আতিক, আমাদের সাথে আছেন এস এ সারোর আহমেদ, আরো অনেকে মেসেজ করছেন, আরো অনেকগুলো মেসেজ পড়বো অবশ্যই। ভূতিকার যে গল্পটা আছে এখন আমরা চলে যাবো আমাদের সেই ভূতিকার গল্পে। আজকের ভূতিকার গল্পের নাম রতন বাবু আর সেই লোকটা। তো গল্পটা খুবই অদ্ভুত একটা গল্প, ফার্স্ট লেভেলে একটা আপনাদেরকে কিছুটা হিন্টস দিয়েছি যে কি রকম গল্প, তারপর পুরো গল্পটা আসলে না শুনলে গল্পের মানে কিছুই আসলে বোঝা যাবে না। আমি যেটুক বলেছি টুক দিয়ে শুধুমাত্র একটা ছায়া বলে দিলাম যে এরকম হতে পারে হবে আর কি গল্পটা। তো শুনে আশা করি খুবই ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং একটা গল্প। আর সত্যজিৎ রায়ের গল্প, বেশি কিছু বলার প্রয়োজন নেই, এমনিতেই আসলে বোঝা যায়। তো সত্যজিৎ রায়ের গল্প অর্থাৎ আজকের ভূতিকাতে আমরা যাবো, যাবার আগে ছোট্ট একটা গান শুনবো এবং খুব পছন্দের একটা গান, প্রক্লেইমার্সের গান আমি গনাবে 500 মাইলস। তো এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাবো আজকের ভূতিকাতে। ভূতিকা শেষে আবার ফিরে আসছি, আপনার কথাগুলো জানিয়ে দেবেন facebook.com/ফুটি এই ঠিকানা ইনবক্স করে। তো চলে যাচ্ছি গানে, গান থেকে ভূতিকা এবং ভূতিকা থেকে আবার ফিরে আসবো কথার সাথে থাকবে। That's right. একটু আগেই যখন সৃষ্টি বলছিল যে আজকে কিছুক্ষণের মধ্যেই আমরা শুনবো ভূতিকা, তার মাঝখানে আমার হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলে নিই। ভূতিকাটা শুনবো তার আগে কিছু কথা বললে নিশ্চয়ই খারাপ লাগবে না। জি, আমি রাসেল আছি আপনার সাথে এবং আমার সাথে এই মুহূর্তে সৃষ্টি আছে ভূত এফএম হরর ক্লাবে। ঘড়িতে সময় রাত 12:14 এবং আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক এনজয় করেছেন এবং বাকিটা মুহূর্তও আমাদের সাথে এনজয় করবেন এবং ভূতিকা থেকে শুরু করে বাকি সবকিছু তো এখনো সেই। সো আমার মনে হয় যে ভালোই যাবে, কি বলো সৃষ্টি?
হ্যাঁ রাসেল ভাই, যেটা বলছিলেন যে আপনি হঠাৎ করে চলে আসলে মন্দ হবে না, আমার যেটা মনে হচ্ছে যে আজকের পর যেটা থাকছে যে আজকে একটা স্পেশাল কিছু বিষয় নিয়ে আজকে লাস্ট আওয়ারে কথা বলবো। যেমন হচ্ছে কিছু ঘটনা নিয়ে এসেছি যে ঘটনাগুলো সচরাচর ভৌতিক ঘটনা হিসেবে পরিচিত,
বাট
এইরকম কিছু ঘটনা যেগুলো হচ্ছে কিছু এক্সপ্লেনেশন দাঁড় করানো গেছে এবং এরকম প্রচলিত কিছু ঘটনা যেগুলোর কিছু এক্সপ্লেনেশন আছে এবং এরকম প্রচুর ঘটনা
আমরা কি একটা তার মধ্যে একটু তোমার কাছ থেকে জেনে নিতে পারি যে কি ধরনের এক্সপ্লেনেশন?
যেমন ধরেন যে কোনো একটা গ্রুপ তারা চ্যালেঞ্জ জানিয়েছিল যে কেউ যদি প্রমাণ করতে পারে যে তাদের এরকম সুপার ন্যাচারাল পাওয়ার আছে, তাহলে একটা বেশ বড় অঙ্কের অর্থ আর কি।
যখন আপনারা শুনবেন শুক্রবার রাত 11টা অনুষ্ঠান নেই, তার মাত্র কয়েক ঘন্টা পর, 24 ঘন্টাও বাকি নেই, তখন আপনাদের সাথে থাকবেন আমরা আশা করছি যে আফনান ভাই। সুতরাং আপনাদের অনেক চাওয়া, আমি অনেক ইমেইল পেয়েছি যে আফনান ভাইকে আবার নিয়ে আসেন, আবার নিয়ে আসেন, আবার নিয়ে আসেন। তো আফনান ভাই থাকবেন এবং আরো দুজন নতুন অতিথি থাকবেন, একজন এর আগে এসেছেন এরকম থাকবেন এবং সবাই মিলে কালকে আমরা ভূত এফএমটাও অনেক চমৎকার করতে পারবো আপনাদের জন্য। সেই সাথে আমাদের একটা লম্বা অডিও ক্লিপ আছে, আমি যে কখন এটা প্লে করি বুঝতে পারছি না, বাট ইন্টারেস্টিং একটা অডিও ক্লিপ রয়েছে, সেটা আমরা প্লে করতে চাই এবং আশা করছি কালকে যদি সুযোগ পাই তাহলে প্লে করে ফেলবো। এবং আমাদের তাছাড়াও ইমেইল আছে, এটা খুবই অদ্ভুত টাইপের একটা ইমেইল পেয়েছি যেটা আমি আগে কিছু পড়বো বলে ঠিক করে রেখেছিলাম, আজকে ইমেইলটা পেয়েছি। তো আজকে যারা যারা গতকালকে ঘটনা পাঠিয়েছেন তারা বুঝতে পারছেন যে তাদের মধ্যে কোনো একজনের ইমেল আমি সিলেক্ট করেছি এবং সেই ইমেলটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং আমার কাছে মনে হয় যে আপনাদের কাছেও খুব ইন্টারেস্টিং লাগবে। সো সেই ইমেলটাও আমি পড়ে শোনাবো আশা করছি। তো এই ছিল ভূত এফএম সম্পর্কে এবং বাকিটা শোয়ের মধ্যে কথা হবে আপনাদের সাথে এবং অনেক 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 কথা হবে। আপাতত আমরা দেখি যে আপনারা যে ইনবক্স করে জানাচ্ছেন সৃষ্টিকে বিভিন্ন কিছু, সেইটার কি হচ্ছে?
রাসেল ভাই একটু আগেও দেখছিলাম যারা পাঠাচ্ছেন দুঃখের ফেরিওয়ালা লিখেছেন, রাসেল ভাই আসলে আমরা একটা প্রাণ ফিরে পাই,
থ্যাংক ইউ সো মাচ। আরাফাত রাউহিন আবির আছেন, কেমন আছেন? অনেক ভালোবাসার
আমি সবসময় ভালোর দলে, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে আশা করছি যে আপনিও ভালো আছেন, দোয়া করবেন আমার জন্য।
আমাদের সাথে আছেন কৌশিক চক্রবর্তী, আগে কথা লিখেছে যে ভাই আসলে অনেক ভালো লাগে। আছেন শাকিল খান, লিখেছেন লাইভ শুনবো কথা থেকে, এটা কুর্তির
আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলেও পাবেন, আইওএস ইউজার হলেও পাবেন, আপনি যে কোনো জায়গা থেকে, আপনি গুগল প্লে স্টোর বা আপনি হচ্ছে অ্যাপ স্টোরে যে আপনি যদি জাস্ট রেডিও কুর্তি টাইপ করেন তাহলে আমাদের অ্যাপটা পেয়ে যাবেন এবং সেই অ্যাপটা ডাউনলোড করে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানে আপনি শুনতে পারেন। তবে আমাদের একটা সন্দেহ আছে, সেটা হচ্ছে যে পৃথিবীর বাইরে কোন প্ল্যানেট থেকে এটা শোনা যায় কিনা,
এখনো এরকম রিপোর্ট আমরা পাইনি,
মানে কেউ যায়নি, যে জানায়নি আমাদের,
বা যারা আছে তারাও জানায়নি,
তারা কখনো জানায়নি। তবে তারা যদি সত্যি ডাউনলোড করে অ্যাপটা, আমি জানি না তারা শুনতে পাবে কিনা, পেতেও পারে, কিন্তু এই পর্যন্ত কেউ রিপোর্ট করেনি আরকি।
আমাদের সাথে আছেন তহিদ হোসেন তুহিন, তিনিও লিখেছেন ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে,
থ্যাংক ইউ সো মাচ।
এই ছিল কোন আচ্ছা আসল ভাই, আপনি একটি আশা ঠিক আগ মুহূর্তে বলছিলাম যে আজকে পরীক্ষার্থীরা হামলে পড়ছে বোধ হয় প্রথম ফল ক্লাবে, একজনের ফিনান্স এক্সাম ছিল, একজনের হায়ার ম্যাথ ছিল,
অনেকের এক্সাম,
একজন লিখেছে পরশু আইসিটি এক্সাম,
আমার এই তো আর কয়েকদিন পরে অনেকেরই দেখা যাবে যে সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যাবে ইউনিভার্সিটিতে, তারপরে এখন তো ওই যে এসএসসি এইচএসসি নিয়ে তো সবাই খুব ব্যস্ত, তাই না? খুবই ব্যস্ত সবাই,
জেএসসি পরীক্ষা মাত্র শেষ হলো,
হ্যাঁ খুবই, তো সবকিছু মিলিয়েই আমাদের একটা খুব মানে মানে কি বলবো, সময় সময়টা খুব ব্যস্ত সময় কাটছে,
খুব ব্যস্ত সময়। তো ব্যস্ততার ভিতর দিয়ে আপনি শুনছেন বুঝতে ভালো লাগলো, পড়াশোনাটা ঠিক মতো করবেন,
একদম পড়াশোনা ঠিক মতো করতে হবে। তো এখন আমরা কি শুনবো সৃষ্টি?
রাসেল ভাই এখন আজকে অনুষ্ঠানে, আজকে ভূতফম হল ক্লাবের স্পেশাল যে সেগমেন্টটা সবসময়কার স্পেশাল, সেটা হচ্ছে ভূতিকা। আজকে ভূতিকার সঙ্গে সত্যি প্রায় একটা খুবই অসাধারণ গল্প, রতনবাবু এবং সেই লোকটা, রতনবাবু আর সেই লোকটা।
আমরা একটু কি মানে গল্পটার একটু সারসংক্ষেপ মানে ট্রেইলার দেওয়া যাবে?
হ্যাঁ রাসেল ভাই, এই ঠিক একটু আগে কথা ছিল আতিকের সাথে যে একটা মানুষ ঠিক তার মতোই যদি অন্য আরেকটা মানুষকে দেখতে পারে, যার সাথে তার মানে মনে হবে যেন তারই প্রতিবিম্ব সে দেখছে, এরকম কারোর সাথে যদি হঠাৎ তার দেখা হয়ে যায় তবে কি সে মানুষটা খুব খুশি হবে, খুব ভালো লাগবে, নাকি তার খুব পালাতে ইচ্ছে হবে, আসলে কি হবে? এইরকম একটা ফিলিংস থেকে বা এরকম একটা ঘটনা নিয়ে আসলে গল্পটা।
আপনারা এটা ইনবক্স করে পাঠিয়ে দিন না, দেখি আপনারা মানে গল্পটা শুনতে শুনতে আপনারা পাঠান, দেখি আমিও শুনতে শুনতেই থাকবো, যে আমি তো শুনছি সমস্ত সময়টাই, আশা করছি আপনাদের সঙ্গে আরো বেশ কিছুক্ষণ আছি। তো আমি আমার মনে হয় যে আপনারা আমাদের একটু জানান এবং সৃষ্টি সেই আপনাদের সেই পাঠানো যে ইনবক্সে যে আপনাদের মেসেজ, সেই মেসেজ গুলো পড়ে ফেলবে। সো আপনারা একটু পাঠান এবং জানিয়ে দিন আমাদেরকে। আপাতত আমি বিদায় নিচ্ছি, অনেক কথা হলো, অনেক বকবক করলাম আপনাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ, কথা হবে আবারও ভূত এফএম এ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। এবং এখন আমরা শুনবো রতন পার্ট ওয়ান বাই সত্যজিৎ রায়, রাইট?
ভূতিকা আজকের গল্প, রতনবাবু আর সেই লোকটা, রচনা সত্যজিৎ রায়। ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক দেখে রতনবাবুর মনে একটা খুশির ভাব জেগে উঠল, জায়গাটা তো ভালো বলেই মনে হচ্ছে। স্টেশনের পেছনে শিরিষ গাছটা কেমন মাথা উঁচিয়ে রয়েছে, তার ডালে আবার একটা লাল খুঁড়ি আটকে রয়েছে। লোকজনের মধ্যে ব্যস্ততার ভাব নেই, বাতাসে কেমন একটা সদা গন্ধ, সব মিলিয়ে দিব্যি মনোরম পরিবেশ। সঙ্গে একটা ছোট হোল্ডল আর চামড়ার একটা ছোট সুটকেস, কুলির দরকার নেই। রতনবাবু সেগুলো দু হাতে তুলে নিয়ে স্টেশনের গেটের দিকে এগিয়ে গেলেন। বাইরে সাইকেল রিক্সা পেতে কোনো অসুবিধা হল না। ডোরা কাটা হাফ প্যান্ট পরা ছোকরা চালক জিজ্ঞেস করল, কোথায় যাবেন বাবু? রতনবাবু বললেন, নিউ মহামায়া হোটেল, জানো? ছোকরা ছোট্ট করে মাথা নেড়ে বলল, উঠুন। ভ্রমণ জিনিসটা রতনবাবুর একটা বাতিক বলে বলা যেতে পারে, সুযোগ পেলেই তিনি কলকাতার বাইরে কোথাও ঘুরে আসেন। অবশ্য সুযোগ যে সবসময় আসে তা নয়, কারণ রতনবাবুর একটা চাকরি আছে। কলকাতার জিওলজিক্যাল সার্ভের অফিসে তিনি একজন কেরানি, আজ ২৪ বছর ধরে তিনি এই চাকরি করছেন, তাই বাইরে বেরিয়ে আসার মতো সুযোগ তার বছরে একবারই আসে। পুজোর ছুটির সঙ্গে তার বাৎসরিক পাওনা ছুটি চুরি নিয়ে তিনি প্রতি বছরই কোথাও না কোথাও ভ্রমণ করে আসেন। এই বেড়ানোর ব্যাপারে রতনবাবু সঙ্গে আর কাউকে নেন না, বা নেবার ইচ্ছেটাও তার মনে জাগে না। প্রথম প্রথম যে সঙ্গীর অভাব বোধ করতেন না তা নয়, তার পাশের টেবিলের কেশববাবুর সঙ্গে এককালে তার এই নিয়ে কথা হয়েছিল মহালয়ার কয়েকদিন আগে। রতনবাবু তখন সবে ছুটির প্ল্যান করেছেন। তিনি বলেছিলেন,
আপনিও তো মশাই একা মানুষ, চলুন না এবার পুজোয় দুজনে একসঙ্গে কোথাও ঘুরে ঘুরে আসি।
কেশববাবু
তার কলমটা কানে গুঁজে হাত দুটোকে জড়ো করে তার দিকে চেয়ে মাথা নেড়ে মৃদু এসে বলেছিলেন,
আপনার পছন্দের সঙ্গে আমার পছন্দ কি মিলবে? আপনি যাবেন সব উদ্ভট নাম না জানা জায়গায়, সেখানে না আছে দেখবার কিছু, না আছে থাকা খাওয়া সুবিধে, হাওয়ায় মাফ করবেন, আমি এবার যাচ্ছি হারিনাবিতে আমার ভাইয়ের ভাইয়ের কাছে।
ক্রমে রতনবাবু বেশ বুঝতে পেরেছিলেন যে তার মনের সঙ্গে মন মিলিয়ে বন্ধু পাওয়া খুবই শক্ত, তার পছন্দ অপছন্দ ব্যাপারটা সাধারণ লোকের সঙ্গে একেবারে মেলে না, কাজেই বন্ধু পাওয়ার আশাটা পরিত্যাগ করাই ভালো। সত্যি রতনবাবুর স্বভাব চরিত্রে বেশ একটা অভিনবত্ব ছিল, যেমন এই চেঞ্জে যাওয়ার ব্যাপারটা। কেশববাবু মোটেই ভুল বলেননি, লোকে সচরাচর যেসব জায়গায় চেঞ্জে যায় রতনবাবু সেদিকে দৃষ্টি দিতেন না, তিনি বলতেন,
আরে মশাই, পুরীতে সমুদ্র আছে, জগন্নাথের মন্দির আছে, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, হাজারীবাগে পাহাড় আছে, জঙ্গল আছে, রাঁচির কাছে হুলু ফলস আছে, এসব কথা তো সকলেই জানে। আর লোক মুখে একটা জিনিসের বর্ণনা বারবার শোনা মানে তো সেই জিনিসটা দেখাই হয়ে গেল।
রতনবাবুর যেটা দরকার সেটা হল রেলের স্টেশনের ধারে একটি ছোট্ট শহর, ব্যাস আর কিছু না। প্রতি বছরের ছুটির আগে টাইমটেবল খুলে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গার নাম বের করে তিনি দুর্গা বলে বেরিয়ে পড়েন। কোথায় গেলেন, কি দেখলেন তা কেউ জিজ্ঞাসা করে না, বা কাউকে তিনি বলেনও না। এমন অনেকবার হয়েছে যে যেখানে গেছেন সে জায়গার নাম তিনি আগে শোনেনি, আর যেখানেই গেছেন সেখানেই এমন একটা কিছু খুঁজে পেয়েছেন যার ফলে তার মন খুশিতে ভরে উঠেছে। অন্যদের চোখে হয়তো এসব জিনিস খুবই সামান্য, যেমন রাজা ভাত খাওয়ায় একটা বুড়ো অশ্বত্থ গাছ, যেটা একটা কুল গাছ আর একটা নারকেল গাছকে পাকে উঠেছে, মহেশগঞ্জে একটা নীলকুঠির ভগ্নাবশেষ, ময়নাতে একটা মিষ্টির দোকানের ডালের বরফি। এবারে রতনবাবু যেখানে এসেছেন সে জায়গাটার নাম শিনি, টাটানগর থেকে 15 মাইল দূরে এই শহর। এই জায়গাটা অবশ্য টাইম টেবিল থেকে বের করেননি তিনি, আপিসের অনুকূল মিত্তির বলেন জায়গাটার কথা, নিউ মহামায়া হোটেলের নামটাও তার কাছ থেকেই পাওয়া। রতনবাবুর চোখে হোটেলটাকে বেশ ভালোই বলে মনে হল, ঘরটা ছোট তবে তাতে কিছু এসে যায় না, পূর্ব দক্ষিণ দুদিকে দুটো জানালা রয়েছে, তাই দিয়ে বেশ চমৎকার দৃশ্য দেখা যায়। পঞ্চা চাকরটিকেও বেশ অমায়িক বলে মনে হল। রতনবাবু শীত গ্রীষ্ম দুবেলা গরম জলে স্নান করেন, পঞ্চা তাকে আশ্বাস দিল তার জন্য কোনো চিন্তা করতে হবে না। হোটেলের রান্নাটা মোটামুটি চলনসই এবং সেটাই যথেষ্ট, কারণ খাওয়ার ব্যাপারেও রতনবাবু মোটেই খুঁতখুঁতে নন। শুধু একটি বায়না তার আছে, ভাত আর হাতে রুটি, এই দুটোই একসঙ্গে না হলে তার খাওয়া হয় না। মাছের ঝোলের সঙ্গে ভাত আর ডাল তরকারির সঙ্গে রুটি, এটাই তার রেওয়াজ। হোটেলে এসে পঞ্চাকে তিনি কথাটা জানিয়ে দিয়েছেন এবং পঞ্চাও সে খবর ম্যানেজারকে পৌঁছে দিয়েছে। নতুন জায়গায় এলে প্রথম দিনই বিকেলে হেঁটে না বেড়ানো পর্যন্ত রতনবাবু স্বস্তি বোধ করেন না। সিমিতেও এই নিয়মের ব্যতিক্রম হল না, চারটের সময় পঞ্চার এনে দেওয়া চা খেয়েই রতনবাবু বেরিয়ে পড়লেন। শহর থেকে বেরোলেই খোলা অসমতল প্রান্তর, তার মধ্য দিয়ে আবার এদিক ওদিক হাঁটা পথ চলে গেছে। এই পথের একটা দিয়ে মাইলখানে গিয়ে রতনবাবু একটা ভারী মনোরম জিনিস আবিষ্কার করলেন, একটা ছোট্ট ডোবা পুকুর, তার মধ্যে কিছু শালুক ফুটে আছে আর তার চারিদিকে অজস্র পাখির জটলা, বক, ডাহুক, কাদা খোঁচা, মাছরাঙা, এগুলো রতনবাবুর চেনা, বাকিগুলো এই প্রথম তিনি দেখলেন। প্রতিদিন বিকেল বেলাটা এই ডোবার ধারে বসেই হয়তো রতনবাবু বাকি ছুটিটা কাটিয়ে দিতে পারতেন, কিন্তু দ্বিতীয় দিন আরো কিছু আবিষ্কারের আশায় রতনবাবু অন্য আরেকটা পথ দিয়ে হাঁটা শুরু করলেন। মাইলখানেক যাবার পর পথে একপাল ছাগল পড়ার দরুন তার হাঁটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হল। রাস্তা খালি হবার পর আরো মিনিট পাঁচেক হাঁটতেই দেখলেন সামনে একটা কাঠের পুল দেখা যাচ্ছে, আরো এগিয়ে গিয়ে বুঝলেন সেটা একটা ওভারব্রিজ, তার নিচ দিয়ে চলে গেছে রেলের লাইন। পূর্ব দিকে দূরে স্টেশনটা দেখা যাচ্ছে আর পশ্চিম দিকে যত দূর চোখ যায় সোজা চলে গেছে সমান্তরাল দুটো লোহার পাত। এখন যদি হঠাৎ একটা ট্রেন এসে পড়ে আর ব্রিজের তলা দিয়ে সেটা যদি যায় তাহলে কি অদ্ভুত ব্যাপার হবে, সেটা ভাবতেই রতনবাবুর গায়ে কাঁটা দিল। এক দৃষ্টি রেললাইনের দিকে দেখছিলেন বলেই বোধহয় কখন যে আরেকটি লোক এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা রতনবাবু খেয়াল করেননি, তাই পাশে তাকাতেই তাকে চমকে উঠতে হল। লোকটির পরনে ধুতি শার্ট, কাঁধে একটা নস্যি রঙের র্যাপার, পায়ে ক্যামিসের জুতো, চোখে বাইফোকাল চশমা। রতনবাবুর কেমন জানি খটকা লাগল। একে কি আগে দেখেছেন কোথাও? চেনা চেনা মনে হচ্ছে না? মাঝারি হাইট, গায়ের রঙও মাঝারি, চোখের দৃষ্টিতে কেমন উদাস ভাবুক ভাবুক ভাব। বয়স কত হবে? 50-এর বেশি নয় নিশ্চয়ই। চুলে বিশেষ পাক ধরেনি, অন্তত সন্ধ্যার আলোতে তাই মনে হয়। আগন্তুক একটা ঠান্ডা হাসি হেসে রতনবাবুকে নমস্কার করলেন। রতনবাবু হাত জোর করে প্রতি নমস্কার করতে গিয়ে হঠাৎ বুঝে ফেললেন কেন তার খটকা লাগছিল। লোকটিকে চেনা চেনা মনে হবার কারণ আর কিছুই না। এই ধাঁচের একটি চেহারা রতনবাবু বহুবার দেখেছেন এবং সেটা তার আয়নায়। ভদ্রলোকের চেহারার সঙ্গে তার চেহারার আশ্চর্য মিল। মুখের চৌকোনা ভাব, চুলের টেরি, গোফের ধাঁচ, থুতনির মাঝখানে খাঁজ, কানের লতি, এই সবই প্রায় হুবু এক। তবে গায়ের রং আগন্তুকের যেন একটু বেশি ময়লা, ভুরু একটু বেশি ঘন, আর মাথার পিছনের চুল যেন একটু বেশি লম্বা। এবার আগন্তুকের গলার স্বর শুনেও রতনবাবু চমকে উঠলেন। একবার তার পাড়ার ছেলে সুশান্ত একটা টেপ রেকর্ডারে রতনবাবুর গলা রেকর্ড করে শুনিয়েছিল। সে গলা আর এই লোকটির গলায় কোনো তফাত নেই বললেই চলে। ভদ্রলোক বললেন,
আমার নাম মনিলাল মজুমদার, আপনি তো বোধ হয় নিউ মহামায়া হোটেলে উঠেছেন, তাই না?
রতনলাল, মনিলাল, নামেও কেমন আশ্চর্য মিল। রতনবাবু কোনো রকমে অবাক ভাবটা কাটিয়ে তার নিজের পরিচয়টা দিলেন। আগন্তুক বললেন,
আপনার বোধহয় আমাকে মনে পড়বে না, আমি কিন্তু এর আগেও আপনাকে দেখেছি।
কোথায় বলুন তো?
আপনি গত পুজোয় ধুলিয়ান যাননি?
রতনবাবুর ভুরু কপালে তুলে বললেন,
আপনিও সেখানে গেছিলেন নাকি? আগে হ্যাঁ, আমি প্রতিবারই পুজোয় কোথাও না কোথাও যাই। একা মানুষ, বন্ধু বান্ধব বিশেষ নেই, আর নতুন নতুন জায়গায় একা একা বেড়াতে দিব্যি লাগে। সিনি কথাটা আমার আপিসের এক সহকর্মী আমাকে বললেন, বেশ জায়গা, কি বলেন?
রতনবাবু ঠোক গিলে মাথা নেড়ে সম্মতি জানালেন। কেমন যেন অবিশ্বাস আর অস্বস্তি মেশানো একটা ভাব বোধ করছেন তিনি।
ওদিকের পুকুরটা দেখেছেন, যার পাশে পাখির জটলা হয় বিকেল বেলার দিকটা?
মনিলাল বাবু জিজ্ঞেস করলেন। রতনবাবু বললেন, হ্যাঁ দেখেছেন।
মনে হলো ভিনদেশের পাখিও জড়ো হয়েছে ওখানে। কিছু পাখি দেখলাম যা বাংলাদেশে আগে দেখিনি। আপনার কি মনে হলো?
এতক্ষণে রতনবাবু খানিকটা স্বাভাবিক বোধ করছেন, বললেন,
আমারও তাই ধারণা, আমিও কতগুলো পাখি দেখে চিনতে পারিনি।
দূর থেকে একটা ঘুম ঘুম শব্দ পাওয়া যাচ্ছে, ট্রেন আসছে। পূব দিকে চেয়ে দেখলেন দূরে সার্চ লাইট দেখা যাচ্ছে, আলোটা ক্রমশ বড় হয়ে গিয়ে আসছে। রতনবাবু আর মনিলাল বাবু দুজনেই ব্রিজের রেলিং এর ধারে গিয়ে দাঁড়ালেন। বিরাট শব্দ করে ব্রিজটাকে থর থর করে কাঁপিয়ে ট্রেনটা উল্টো দিকে চলে গেল। দুজন ভদ্রলোকই হেঁটে ব্রিজটার উল্টো দিকে গিয়ে যতক্ষণ না ট্রেনটা অদৃশ্য হয় ততক্ষণ সেদিকে চেয়ে রইলেন। রতনবাবুর মনে ছেলে মানুষের রোমাঞ্চের ভাব জেগে উঠেছে। মনিলাল বাবু বললেন,
আশ্চর্য, এত বয়স হল তো ট্রেন দেখার আনন্দটা গেল না?
বাড়ি ফেরার পথে রতনবাবু জানলেন যে মনিলাল বাবু তিন দিন হল সিনিতে এসেছেন আর কালিকা হোটেলে উঠেছেন। কলকাতা দিয়ে তার পৈতৃক বাড়ি, কাজও করেন তিনি কলকাতার এক সদাগরী অফিসে। মাইনের কথাটা কেউ কাউকে সাধারণত জিজ্ঞেস করে না, কিন্তু রতনবাবু একটা অদম্য ইচ্ছের ফলে লজ্জার মাথা খেয়ে সেটা জিজ্ঞেস করে ফেললেন। উত্তর যা পেলেন তাতে তার কপালে ঘাম ছুটে গেল। এমনও কি সম্ভব, মনিলাল বাবু আর রতনবাবুর মাইনে এক? দুজনেই পান 437 টাকা, দুজনেই ঠিক একই বোনাস পেয়েছেন পুজোয়। লোকটা যে তার নারী নক্ষত্র কোন ফিকির আগে থেকে জেনে নিয়ে তার সঙ্গে একটা ধাপ্পাবাজির খেলা খেলছে এ কথাটা রতনবাবু কিছুতেই বিশ্বাস করতে পারলেন না। প্রথমত তার রোজকার জীবনে কি ঘটনা না ঘটছে তা নিয়ে কেউ কোনোদিন মাথা খামায়নি। তিনি নিজের তালে নিজেই ঘোরেন, আপিসের বাইরে বাড়ির চাকর ছাড়া কারোর সঙ্গে কথা বলেন না, কারোর বাড়িতে গিয়ে কখনো আড্ডা মারেন না। মাইনের ব্যাপারটা না হয় বাইরে জানাজানি হতে পারে, কিন্তু তিনি রাত্রে কখন ঘুমান, কি খেতে ভালোবাসেন, কোন খবরের কাগজটা পড়েন, কোন থিয়েটার বা কোন বাংলা সিনেমা তিনি ইদানিং দেখেছেন, এসব তো তিনি নিজে ছাড়া কেউই জানে না। অথচ এর সবকিছুই যে ভদ্রলোকের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। রতনবাবু কিন্তু কথাটা মুখ ফুটে মণিলাল বাবুকে বলতে পারলেন না। সারা রাস্তা তিনি শুধু মণিলাল বাবুর কথাই শুনলেন, আর নিজের সঙ্গে মিল দেখে বারবার অবাক হলেন, চমকে উঠলেন। নিজের সম্বন্ধে তিনি এগিয়ে গিয়ে কিছুই বললেন না। রতনবাবুর হোটেলটাই আগে পড়ে। হোটেলের সামনে এসে মণিলাল বাবু বললেন,
আপনার এখানে খাওয়া দাওয়া কেমন? মাছের ঝোলটা মন্দ করে না, বাকি সব চলনসই। আমার হোটেলের রান্নাটা আবার তেমন সুবিধের নয়। শুনেছি এখানে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে নাকি ডাল লুচি আর ছোলার ডাল করে। আজ রাতের খাওয়াটা সেখানে শালে কেমন হয়?
বেশ তো, আমার আপত্তি নেই, ধরুন এই 8টা নাগাদ।
ঠিক আছে, আমি ওয়েট করবো আপনার জন্য, তারপর একসঙ্গে যাওয়া যাবে।
মণিলাল বাবু চলে যাবার পর রতনবাবু হোটেলে না ঢুকে কিছুক্ষণ বাইরে রাস্তায় পায়চারি করলেন। সন্ধ্যা গাঢ় হয়ে এসেছে, আকাশ পরিষ্কার, এতই পরিষ্কার যে তারার মধ্য দিয়ে এঁকে বেঁকে যাওয়া ছায়াপথটাকে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আশ্চর্য, এতকাল রতনবাবুর আফসোস ছিল যে তার সঙ্গে মনের আর মতের মিল হয় এমন কোন বন্ধু তিনি খুঁজে পাননি। অথচ এই সিনিতে এসে হঠাৎ এমন একজন লোকের সাক্ষাৎ পেয়েছেন যাকে তারই একটি ডুপ্লিকেট সংস্করণ বলা যেতে পারে। চেহারায় খানিকটা তফাত থাকলেও স্বভাবে আর রুচিতে এমন মিল যমজ ভাইদের মধ্যেও দেখা যায় কিনা সন্দেহ। তার মানে কি এতদিনে তার বন্ধুর অভাব মিটল? রতনবাবু এই প্রশ্নের উত্তর চট করে খুঁজে পেলেন না। হয়তো মণিলাল বাবুর সঙ্গে আরেকটু মিশলে তিনি ব্যাপারটা বুঝতে পারবেন। একটা জিনিস তিনি বেশ বুঝতে পারছিলেন যে তার একা ভাবটা যেন কেটে গেছে। এই পৃথিবীতে ঠিক তারই মতো আরেকটি লোক এতদিন ছিল, আর তিনি আকস্মিকভাবে তার সাক্ষাৎ পেয়ে গেছেন। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডারে টেবিলের দুদিকে মুখোমুখি বসে খেতে খেতে রতনবাবু লক্ষ্য করলেন যে তারই মতো মণিলাল বাবুও বেশ পরিষ্কার করে চেটে পুটে খেতে ভালোবাসেন। তারই মতো খাবার মাঝখানে জল খান না, তারই মতো ডালের মধ্যে পাতি লেবু কোচলে নেন। সব খাবার পরে দই না খেলে রতনবাবুর চলে না, মণিলাল বাবুরও না। খাবার সময় রতনবাবুর একটু অস্বস্তি লাগছিল, এই কারণে যে তার সবসময় মনে হচ্ছিল যে অন্য টেবিলের লোকেরা তাদের দিকে ফিরে ফিরে দেখছে। এরা কি তাদের দুজনের মধ্যে মিলটা লক্ষ্য করেছে? এই মিলটা কি এত স্পষ্ট যে বাইরের লোকের চোখেও ধরা পড়ে? খাবার পরে রতনবাবু আর মণিলাল বাবু চাঁদনি রাতে রাস্তায় কিছুক্ষণ পায়চারি করলেন। একটা প্রশ্ন রতনবাবুর মাথায় অনেকক্ষণ থেকে ঘুরছিল, এক ফাঁকে সেটা পেরিয়ে পড়ল। জিজ্ঞেস করলেন,
আপনার কি 50 পেরিয়ে গেছে? এই পেরেলো বলে 11 পৌঁছে 50 কমপ্লিট করব।
রতনবাবুর মাথাটা পোঁ করে ঘুরে গেল। দুজনের জন্মও একই দিনে, 1323 সালের 11 পৌষ। আধ ঘন্টা খানেক পায়চারি করার পর বিদায় নেবার সময় মণিলাল বাবু হেসে বললেন,
আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দ পেলাম। আমার সঙ্গে সহজে কারোর একটা বনে না, কিন্তু আপনার বেলা সে কথাটা খাটে না, বাকি চুরিরা বেশ আনন্দে কাটবে বলে মনে হচ্ছে।
অন্যান্য দিন রতনবাবু 10টার মধ্যে ঘুমিয়ে পড়েন। সঙ্গে দু একটি বাংলা মাসিক পত্রিকা নিয়ে বিছানায় শুয়ে কিছুক্ষণ পাতা উল্টানোর পর আপনা থেকে ঘুমে চোখ বুজে আছে। শো অবস্থাতেই হাত পাড়িয়ে বাতির সুইচটা পাওয়া যায়, সেটা নেভানোর মিনিট খানেকের মধ্যেই রতনবাবুর নাক ডাকতে শুরু করে। আজ কিন্তু তিনি দেখলেন যে তার ঘুম আসতে চাইছে না, পড়বারও ইচ্ছে নেই। পত্রিকাটা হাতে তুলে নিয়ে আবার পাশের টেবিলে রেখে দিলেন। মণিলাল মজুমদার। রতনবাবু কোথায় যেন পড়েছিলেন যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে কোথাও এমন কোন দুজনকে পাওয়া যাবে না যাদের চেহারা হুবহু একরকম, অথচ চোখ কান নাক হাত পা ইত্যাদির সংখ্যা সকলেরই এক। চেহারার হুবহু মিল না হয় অসম্ভব, কিন্তু দুজনের মনের এক আশ্চর্য মিল কি সম্ভব? শুধু মন কেন, বয়স, পেশা, গলার স্বর, হাঁটা ও বসার ভঙ্গি, চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরো অনেক কিছু হুবহু মিলে যাচ্ছে। ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত 4 ঘন্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন। রাত 12টা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুঁজো কাত করে আজলা করে খানিকটা জল নিয়ে নিজের মাথায় দিলেন। আমার মাথা গরম হয়ে গেছে, এই অবস্থায় ঘুম আসবে না। ভিজে মাথায় আলতো করে গামছাটা একবার পুলিয়ে নিয়ে আবার বিছানায় গিয়ে শুলেন। বালিশটা ভিজে গেল, ভালোই, যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে। পাড়া নিস্তব্ধ হয়ে গেছে, একটা প্যাঁচা বিকট স্বরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল। জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জানি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় আটটা হয়ে গেল, নটায় মনিলাল বাবুর আসার কথা।
শুনলেন গল্পটির প্রথম অংশ।
ভূতিকা, আজকের গল্প রতন বাবু আর সেই লোকটা, রচনা সত্যজিৎ রায়।
এখন শুনবেন গল্পটির দ্বিতীয় অংশ।
জানলা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে। কখন জানি আপনা থেকেই রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় আটটা হয়ে গেল, নটায় মনিলাল বাবুর আসার কথা। আজ মঙ্গলবার, মাইলখানেক দূরে একটা জায়গায় আজ হাট বসবে। গতকাল খেতে খেতে দুজনে প্রায় একসঙ্গে হাতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। কেনার বিশেষ কিছু নেই, খালি ঘুরে দেখার কি। চা খেতে খেতেই প্রায় নটা বাজল। সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুরে হোটেল থেকে বাইরে বেরোতেই রতনবাবু দেখলেন মনিলাল বাবু হাসি মুখে এগিয়ে আসছেন। কাছে এসে মনিলাল বাবুর প্রথম কথা এলো,
আপনার সঙ্গে কি আশ্চর্য মিল, সে কথা ভাবতে ভাবতে কাল ঘুমোতে অনেক রাত হয়ে গেল। উঠে দেখি আটটা বাজতে পাঁচ, এমনিতে ঠিক ছটায় উঠি।
রতনবাবু এ কথার কোনো জবাব দিলেন না, দুজনে হাটের দিকে রওনা দিলেন। পাড়ার কতগুলো ছোকরা চটলা করছিল, রতনবাবুরা তাদের সামনে দিয়ে যাবার সময় তাদের মধ্যে একজন চিটকিরির সুরে বলে উঠল, মানিক চোর। রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করে এগিয়ে চললেন। মিনিট কুড়ির মধ্যে দুজনে হাটে পৌঁছে গেলেন। বেশ গমগমে হাট, ফলমূল শাকসবজি তরিতরকারি থেকে বাসন কোষণ হাঁড়িকুড়ি জামা কাপড় মুরগি ছাগল ইত্যাদি সবকিছুরই দোকান বসেছে, ভিড়ও হয়েছে বেশ। সেই ভিড়ের মধ্যে দিয়ে এ দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মনিলাল বাবু এগিয়ে চললেন। ওটা কে, পঞ্চানা? রতনবাবু কেন জানে তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে দিলেন। ছোকরাদের মানিকচোর কথাটা কানে যাওয়া অবধি তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোকেরা মনে মনে হাসে। ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তার উদয় হল। হঠাৎ কেন জানি মনে হল যে তিনি একাই ছিলেন ভালো, বন্ধুর তার কোনো দরকার নেই। তার বন্ধু হলেও সে লোক যেন মনিলাল বাবুর মতো না হলেই ভালো। মনিলাল বাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলেছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গে কথা বলছেন। প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানা, তর্ক করারও কোনো সুযোগ নেই, আলোচনার প্রয়োজন নেই, ঝগড়াঝাটির কোনো সম্ভাবনাই নেই। এটা কি বন্ধুত্বের লক্ষণ? তার অফিসের কার্তিক রায়ের সঙ্গে মুকুন্দ চক্রবর্তীর তো গলায় গলায় ভাব, কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না? আলবত হয়, কিন্তু তবু তো তারা বন্ধু, সত্যি করেই বন্ধু। সবকিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো যে মনিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল। ঠিক একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয়। ছিনি থেকে কলকাতা ফিরে গিয়েও মনিলাল বাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে, এ কথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন। একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল। রতনবাবুর অনেকদিনের শখ একটা লাঠি কেনার, কিন্তু মনিলাল বাবু তর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তাঁর লোভ সংবরণ করলেন। শেষটায় দেখলেন কি মনিলাল বাবু নিজেই একটার জায়গায় দুটো লাঠি কিনে তার একটি তাকে উপহার দিলেন। দেবার সময় আবার বললেন,
এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসেবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না।
হাটের পর হোটেলের দিকে ফেরার পথে মনিলাল বাবু অনেক কথা বললেন, তার ছেলেবেলার কথা, তার মা বাবার কথা, তার স্কুল কলেজের কথা রতনবাবু শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার নিজের জীবন কথাই যেন কেউ তাকে কড়কড় করে শুনিয়ে যাচ্ছে। বিকেলবেলা চা খেয়ে দুজনে মাঠের মাঝখানের পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় ফন্দিটা এলো। কথা তাকে বেশি বলতে হচ্ছে না, তাই মাথাটা কাজ করছিল ভালো। দুপুর থেকে মনে হচ্ছে এই রোগটাকে হটাতে পারলে ভালো হয়, কিন্তু উপায়টা মাথায় আসছিল না। ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশে কালো মেঘটা চোখে পড়তেই রতনবাবু উপায়টা চেয়ে তার চোখের সামনে চলজ্জ্যান্ত দৃশ্য হিসেবে দেখতে পেলেন। তিনি দেখলেন যে তারা দুজন যেন ওভারব্রিজের রেলিং এর ধারটায় দাঁড়িয়ে আছেন। দূরে পশ্চিম দিক থেকে ছটার মেল ট্রেনটা ঝড়ের মতো এগিয়ে আসছে। ইঞ্জিনটা যখন বিশ গজের মধ্যে এসে পড়েছে, তখন তিনি মনিলালবাবুর কাঁধে প্রচণ্ড ধাক্কা দিয়ে রতনবাবু হাঁটা অবস্থাতেই চোখ বন্ধ করলেন। তারপর চোখ খুলে আর চোখে একবার মনিলাল বাবুর দিকে দেখে নিলেন। মনিলাল বাবুকে কিছুমাত্র চিন্তিত বলে মনে হল না, কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয় তাহলে মনিলাল বাবু হয়তো মনে মনে তাকে হটাবার কোন ফন্দি আছেন। কিন্তু তার চেহারা দেখে তা মনে হল না। সত্যি বলতে কি, ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গেছেন। হিন্দি সিনেমার এই গানের সুরটা রতনবাবু মাঝে মাঝে গুনগুন করে থাকেন। পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে, সূর্য মেঘের পেছনে ঢাকা, বোধহয় আর কয়েক মিনিটেই অস্ত যাবে। রতনবাবু চারিদিকে চেয়ে ত্রিসীমানায় আর কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না। ভালোই হয়েছে, কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ফেসে যেত। আশ্চর্য, একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না। মনিলাল বাবুর যদি কোনো বিশেষত্ব থাকত, এমনকি তার স্বভাব চরিত্র যদি রতনবাবুর চেয়ে সামান্য অন্যরকমও হতো, তাহলে রতনবাবু তাকে মারবার কথা কল্পনাই করতে পারতেন না। রতনবাবুর বিশ্বাস হয়েছে যে একই রকম দুজন লোকের একসঙ্গে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। তিনি নিজে আছেন, নিজে থাকবেন, এটাই যথেষ্ট। মনিলালবাবু থেকেও যদি তার থেকে দূরে থাকতে পারতেন, যেমন এই কিছুদিন আগে পর্যন্ত ছিলেন, তাতে তার আপত্তি করার কিছু ছিল না। কিন্তু এখন এই আলাপের পর সেটা সম্ভব নয়, তাই তাকে সরিয়ে ফেলা নেহাতই দরকার। দুই ভদ্রলোক এসে ওভারব্রিজটায় পৌঁছলেন।
বেশ ঘুমুট করেছে, রাত্রে থেকে বৃষ্টিও হতে পারে, তার মানে কাল থেকে যাকে ঠান্ডা পড়বে,
মনিলালবাবু বললেন। রতনবাবু এই ফাঁকে একবার ঘড়িটা দেখে নিলেন, ছটা বাজতে ১২ মিনিট। ট্রেন যা নাকি খুব টাইমে যাতায়াত করে, আর বেশিক্ষণ নেই। রতনবাবু তার জড়ো ভাবটা ঢাকবার জন্য একটা হাই তুলে বললেন,
বৃষ্টি হলেও ঘন্টা চার পাঁচের আগে কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। সুপুরি খাবেন?
মনিলালবাবু পকেট থেকে একটা গোল টিনের কৌটা বের করে ঢাকনা খুলে রতনবাবুর দিকে এগিয়ে দিলেন। রতনবাবুর পকেটেও একটা কৌটোতে সুপুরি ছিল। তিনি সেটার বার না করে, সেটার কথা উল্লেখও না করে মনিলালবাবুর কৌটো থেকে একটা সুপুরি নিয়ে মুখে পুরে দিলেন। আর প্রায় সেই মুহূর্তে ট্রেনের আওয়াজটা শোনা গেল। আজ ট্রেনটা ছটার একটু আগেই চলে এসেছে। মনিলালবাবু রেলিং এর দিকে এগিয়ে গিয়ে ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন,
৭ মিনিট বিফোর টাইম।
পশ্চিমে মেঘ থাকার জন্য আজ অন্য দিনের চেয়ে চারদিকে একটু বেশি অন্ধকার, তাই হেডলাইটের আলোটা আরো বেশি উজ্জ্বল বলে মনে হচ্ছে। এখন অনেক দূরে ট্রেন, তবে আলোটা দ্রুত বেড়ে চলেছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে চোখের জল এসে যায়। সাইকেলে চেপে একটা লোক রাস্তা দিয়ে ব্রিজের দিকে এসেছে। সর্বনাশ, লোকটা থামে নাকি? না, রতনবাবুর আশঙ্কা ভুল। লোকটা তাঁদের পাশ দিয়ে ঝড়ের বেগে সাইকেল চালিয়ে উল্টো দিকের রাস্তা দিয়ে সন্ধ্যার অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। ট্রেনটা প্রচণ্ড দাপটে এগিয়ে এসেছে। চোখ ঝলসানো হেডলাইটে দূরত্ব আন্দাজ করা কঠিন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ওভারব্রিজ কাঁপতে শুরু করবে। ট্রেনের শব্দে কান পাতা যায় না। মনিলালবাবু রেলিং এর ধারে দাঁড়িয়ে ট্রেনের দিকে চেয়ে আছেন। একটা বিদ্যুতের চমক, আর সেই সঙ্গে সঙ্গে রতনবাবু তার সমস্ত শক্তি প্রয়োগ করে দু হাত দিয়ে মনিলালবাবুর পিঠে মারলেন ধাক্কা। তার ফলে মনিলালবাবুর দেহটা দু হাত উঁচু কাঠের রেলিং এর উপর দিয়ে উল্টে শটান চলে গেল। নিচে একেবারে রেল লাইনের দিকে। ঠিক সেই মুহূর্তেই রতনবাবু বুঝতে পারলেন যে ওভারব্রিজটা কাঁপতে শুরু করে দিয়েছে। রতনবাবু আজ আর ট্রেন চলে যাবার দৃশ্য দেখার জন্য অপেক্ষা করলেন না। কাঠের ব্রিজটার মতোই তারও মধ্যেও একটা কাঁপুনি শুরু হয়েছে। পশ্চিমের মেঘটা অনেকখানি এগিয়ে এসেছে আর মাঝে মাঝে বিদ্যুতের চমক। রতনবাবু র্যাপারটা বেশ ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে হোটেলের দিকে রওনা দিলেন। বৃষ্টির প্রথম পশলাটা এড়াবার ব্যর্থ চেষ্টায় শেষের রাস্তাটুকু প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে রতনবাবু হোটেলে ঢুকলেন। ঢুকেই তাঁর কেমন যেন খটকা লাগল। এটা কোথায় এলেন তিনি? মহামায়া হোটেলের সামনে ঘরটা তো এরকম নয়, এরকম টেবিল, এরকম ভাবে চেয়ার সাজানো, দেয়ালে এরকম ছবি। এদিক ওদিক দেখতে হঠাৎ দেয়ালে একটা কাঠের বোর্ড তার চোখে পড়ল। কি বিৎখুটে ফুল রে বাবা, এই যে কালিকা হোটেলে এসে ঢুকেছেন তিনি, এইখানেই তো মুনিলাল বাবু ছিলেন না?
কে, বৃষ্টিতে ভিজলেন নাকি?
কে একজন প্রশ্ন করল তাকে। রতনবাবু খুলে দেখলেন মাথায় কোঁকড়া চুল, সবুজ র্যাপার গায়ে একজন লোক, বোধহয় এই হোটেলেরই বাসিন্দা। তার দিকে মুখ করে হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে আছে। রতনবাবুর মুখ দেখে ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন,
সরি, ভুল হয়ে গেছে, আপনাকে দেখে হঠাৎ মুনিলাল বাবু বলে মনে হয়েছিল।
এই প্রশ্নটা শুনেই প্রথম রতনবাবুর মনে একটা সন্দেহ জাগল। তিনি যে খুনটা করলেন সেটা সবদিক বিচার করে আটঘাট বেঁধে করেছেন কি? তারা দুজন যে একসঙ্গে বেরিয়েছেন সেটা হয়তো অনেকেই দেখেছে, কিন্তু দেখা মানে কি লক্ষ্য করা? যারা দেখেছে তাদের কি কথাটা মনে থাকবে? আর যদি থাকেও তার মানে কি সন্দেহটা তার উপরই পড়বে? হাট থেকে বেরিয়ে খোলা রাস্তায় পড়বার পর আর তাদের কেউ দেখেনি, এ কথা রতনবাবু খুব ভালোভাবেই জানেন। আর ওভারব্রিজে পৌঁছানোর পর, ও হ্যাঁ, সে সাইকেলওয়ালা তো তাদের দুজনকে নিশ্চয়ই দাঁড়িয়ে থাকতে দেখেছে, কিন্তু তখন রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। ওইভাবে দ্রুত সাইকেল চালিয়ে যাওয়ার সময় কি সে লোক তাদের মুখ চিনে মনে করে রেখে দিয়েছে? অসম্ভব। রতনবাবু যতই ভাবলেন ততই তিনি নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। মুনিলাল বাবুর মৃতদেহ আবিষ্কার হবে নিশ্চয়ই, কিন্তু তার ফলে রতনবাবুর উপর সন্দেহ পড়বে, তার বিচার হবে, শাস্তি হবে, তাকে খুনি হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হবে, এসব কথা রতনবাবুর কিছুতেই বিশ্বাস হল না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে রতনবাবু কালিকা হোটেলে বসে এক পেয়ালা চা খেলেন। সাড়ে সাতটা নাগাদ বৃষ্টি থামল। রতনবাবু সটান নিউ মহামায়ায় চলে এলেন। কি অদ্ভুতভাবে ভুল করে তিনি ভুল হোটেলে গিয়ে হাজির হয়েছিলেন সেটা ভাবতেও তার হাসি পাচ্ছিল। রাত্রে পেট ভরে খেয়ে বিছানায় শুয়ে দেশ পত্রিকা খুলে অস্ট্রেলিয়ার পুরো জাতিদের সম্বন্ধে একটা প্রবন্ধ পড়ে রতনবাবু ঘরের বাতি নিভিয়ে দিয়ে পরম নিশ্চিন্তে চোখ বুঝলেন। আবার তিনি একা এবং অদ্বিতীয়। তার সঙ্গী নেই, সঙ্গীর কোনো প্রয়োজনও নেই। তিনি এতকাল যেমনভাবে কাটিয়েছেন আবার ঠিক তেমনিভাবেই কাটাবেন, এর চেয়ে আরাম আর কি হতে পারে? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে আর তার সঙ্গে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন, কিন্তু তাতে কিছু এসে যায় না, কারণ রতনবাবুর ডাক ডাকতে শুরু করেছে। পরদিন সকালে চা দেবার সময় পঞ্চা বলল,
লাঠিটা গেল হাতে কিনলেন নাকি বাবু?
হ্যাঁ।
কত নিল?
রতনবাবু দাম বললেন। তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করে বললেন,
তুমি গিয়েছিলে হাটে?
হ্যাঁ বাবু, দেখলাম তো আপনাকে। আপনি আমাকে দেখতে পাননি?
কই না তো। এরপরে পঞ্চার সঙ্গে তার আর কোনো কথা হয়নি। চা খাওয়া শেষ করে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তিনি কালিকা হোটেলের সামনে এসে পৌঁছলেন। কালকে সেই কোঁকড়া চুলওয়ালা ভদ্রলোকটি আরো কয়েকজন বাঙালির ভদ্রলোকের সঙ্গে দরজার কোড়ায় দাঁড়িয়ে চিন্তিতভাবে কথা বলছেন। মুনিলাল বাবুর নাম আর সুইসাইড কথাটা রতনবাবুর কানে এল। তিনি ভালো করে শোনার জন্য আরেকটু এগিয়ে গেলেন। শুধু তাই না, একটা প্রশ্নও করে বসলেন।
কি আত্মহত্যা করলো মশাই?
গতকাল ভদ্রলোক বললেন,
কাল আপনাকে দেখে যে লোক বলে ভুল করেছিলাম তিনি।
সুইসাইড?
সেরকমই তো মনে হচ্ছে। রেল লাইনের ধারে লাশ পাওয়া গেছে, একটা ওভারব্রিজ আছে তারই ঠিক নিচে, মনে হয় উপর থেকে লাফিয়ে পড়েছিলেন। ভদ্রলোক এমনিতে একটু অদ্ভুত করছে ছিলেন, কারো সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন না, আমরা ওকে নিয়ে বলো বলি করতুম।
ডেপুটি?
পুলিশের জিম্মায়। চেঞ্জ এসেছিলেন ভদ্রলোক, চেনাশোনা কেউ নেই এখানে, কলকাতা থেকে এসেছিলেন, এর বেশি আর কিছুই নাকি জানা যায়নি।
রতনবাবু সহানুভূতির ভঙ্গিতে বার দুই এক মাথা নেড়ে চুকচুক করে শব্দ করে আবার হাঁটতে শুরু করলেন। সুইসাইড, তাহলে খুনের কথাটা কারুর মাথাতেই আসেনি। কি আশ্চর্য সৌভাগ্য তার! খুন জিনিসটা তো তাহলে ভারী সহজ, লোকেরা তো ভয় পায় কেন? রতনবাবু মনে মনে বেশ হালকা অনুভব করলেন। দুদিন পরে আজ তিনি আবার একা বেড়াতে পারবেন, ভাবতেও আনন্দ লাগে। গতকাল মনিলাল বাবুকে ঠেলা দেবার সময় বোধহয় রতনবাবুর শার্টের একটা বোতাম ছিঁড়ে গিয়েছিল। একটা দর্জির দোকান খুঁজে বার করে তিনি বোতামটা লাগিয়ে নিলেন। তারপর একটা মনিহারি দোকান থেকে একটা নিম টুথপেস্ট কিনলেন, না হলে কাল সকালে দাঁত মাজা হবে না। যেটা রয়েছে সেটা টিপে টিপে একেবারে চ্যাপ্টার শেষ অবস্থায় এসে পৌঁছেছে। দোকান থেকে বেরিয়ে এসে কিছু দূর যেতেই একটা বাড়ির ভেতর থেকে কীর্তনের আওয়াজ এলো রতনবাবুর কানে। রতনবাবু খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কীর্তন শুনলেন। তারপর শহরের বাইরে একটা নতুন রাস্তা দিয়ে মাইলখানেক হেঁটে 11টা নাগাদ হোটেলে ফিরে এসে স্নান খাওয়া সেরে দিবানিদ্রার উচ্চক করলেন। যথারীতি 3টে নাগাদ ঘুম ভাঙল, আর ভাঙা মাত্র রতনবাবু বুঝতে পারলেন যে তার মন চাইছে সন্ধ্যায় আরেকবার ওভারব্রিজটায় যেতে। গতকাল খুব স্বাভাবিক কারণেই রতনবাবু ট্রেনের দৃশ্যটা উপভোগ করতে পারেননি। আকাশে মেঘ অবশ্যই কাটেনি, কিন্তু তাতে ক্ষতি নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। আজ তিনি ট্রেন আসা থেকে শুরু করে চলে যাবার শেষ মুহূর্ত পর্যন্ত আরাম করে দেখবেন। 5টার সময় চা খেয়ে রতনবাবু নিচে নামলেন। সামনে ম্যানেজার শম্ভুবাবু বসে আছেন। রতনবাবুকে দেখে বললেন,
কাল যে ভদ্রলোক মারা গেলেন তার সঙ্গে আপনার আলাপ ছিল নাকি মশাই?
কেন বলুন তো?
না ইয়ে মানে পঞ্চা বলেছিল হাটে আপনাদের দুজনকে একসঙ্গে দেখেছে।
আলাপ আমার এখানে কারোর সঙ্গেই হয়নি, হাটে এক একজনের সঙ্গে কথা হয়েছে বটে, তবে কি জানেন কোন লোকটি যে মারা গেছেন সেটাই তো আমি জানি না।
উনি আপনার মতো হাওয়া বদলাতে এসেছিলেন, কলিকা হোটেলে উঠেছিলেন।
হো তাই বুঝছি। রতনবাবু আর কোনো কথা না বলে বেরিয়ে পড়লেন। প্রায় 2 মাইল পথ, আর বেশি দেরি করলে ট্রেন দেখা যাবে না। রাস্তায় তাঁর দিকে আর কেউ সন্দিগ্ধ দৃষ্টি দিল না। গতকাল যে ছেলেগুলো চটলা করছিল তাদের কাউকেই আজ আর দেখা গেল না। ওই মানিকচোর কথাটা রতনবাবুর ভালো লাগেনি। ছেলেগুলো কোথায় গেল? একটা ঠাকের আওয়াজ শুনতে পাচ্ছেন রতনবাবু, পাড়ায় পুজো আছে, ছেলেগুলো নির্ঘাত সেখানেই গেছে। রতনবাবু নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন। খোলা প্রান্তরের মাঝখানের পথে আজ তিনি একা। মনিলাল বাবুর সঙ্গে আলাপ হবার আগেও তিনি নিশ্চিন্ত মানুষ ছিলেন, কিন্তু আজ তার নিজেকে যেমন হালকা মনে হচ্ছে তেমন হালকা এর আগে কখনো মনে হয়নি। ওই যে পাপলা গাছ, ওটা পেরিয়ে মিনিটখানেক হাঁটলেই ওভারব্রিজ। আকাশ মেঘে ভরা, তবে ঘন কালো মেঘ নয়, ছাইয়ের মতো ঠিকে মেঘ, বাতাস নেই, তাই সমস্ত মেঘ যেন এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওভারব্রিজটা দেখতে পেয়ে রতনবাবুর মন আনন্দে নেচে উঠল। তিনি পা চালিয়ে এগিয়ে গেলেন। বলা যায় না ট্রেন যদি কালকের চেয়ে বেশি তাড়াতাড়ি এসে পড়ে। মাথার উপর দিয়ে এক ঝাঁক বক উড়ে গেল। ভিন দেশের বক কিনা কে জানে। ব্রিজের উপর দাঁড়িয়ে সন্ধ্যার নিস্তব্ধতাটা রতনবাবু বেশ ভালো করে বুঝতে পারলেন। খুব মন দিয়ে কান পাতলে ক্ষীণ ঠাকের শব্দ শহরের দিক থেকে শোনা যায়, এছাড়া আর কোনো শব্দ নেই। রতনবাবু রেলিং এর পাশটায় গিয়ে দাঁড়ালেন। ওই যে দূরে সিগন্যাল, আর ওই যে আরো দূরে স্টেশন। রেলিং এর নিচের দিকে কাঠের ফাটলে কি যেন একটা জিনিস চকচক করছে। রতনবাবু উপুর হয়ে হাত বাড়িয়ে জিনিসটাকে বার করে আনলেন। সেটা একটা গোল্ডিনের কৌটো, তার ভিতরে এলাচার সুপুরি। রতনবাবু একটু হেসে সেটাকে ব্রিজের উপর থেকে নিচের লাইনে ফেলে দিলেন। ঠুং করে একটা মৃদু শব্দও পেলেন তিনি। কতদিন ওইখানে পড়ে থাকবে ওই সুপুরির কৌটো কে জানে। কিসের আলো ওটা? ট্রেন আসছে। এখনো শব্দ পাওয়া যাচ্ছে না, কিন্তু আলো এগিয়ে আসছে। রতনবাবু অবাক হয়ে আলোটা দেখতে লাগলেন। হঠাৎ একটা দমকা বাতাসে তার কাঁধ থেকে র্যাপারটা খসে পড়ল। রতনবাবু সেটাকে আবার বেশ ভালো করে জড়িয়ে নিলেন। এবার শব্দ পাচ্ছেন তিনি, গুড়গুড়, ঘুম ঘুম, যেন একটা ঝড় এগিয়ে আসছে, আর সঙ্গে ক্রমাগত একটা মেঘের গর্জন। রতনবাবুর হঠাৎ মনে হল তার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। এই সময় ট্রেনের দিক থেকে চোখ ফেরানো মুশকিল, কিন্তু তাও তিনি একবার চারদিকে টট করে চোখ খুলে দেখে নিলেন। কেউ কোথাও নেই। আজ কালকের চেয়ে অন্ধকার কম, তাই দেখতে অসুবিধে নেই। শুধু তিনি আর ওই দ্রুত ধাবমান যাত্রীর ট্রেনটা ছাড়া মাইল খানেকের মধ্যে আর কেউ আছে বলে মনে হয় না। ট্রেন ছিলেন এখন 100 গজের মধ্যে। রতনবাবু রেলিং এর দিকে আরো এগিয়ে গেলেন। আগেকার দিনের স্টিম ইঞ্জিন হলে এতটা এগিয়ে যাওয়া নিরাপদ হতো না, চোখে মুখে কয়লার ধোঁয়া ঢুকে যাবার বিপদ ছিল। হে ট্রেন ডিজেল ট্রেন, তাই ধোঁয়া নেই, শুধু বুক কাঁপানো গুরু গম্ভীর শব্দ আর চোখ ঝলঝল হেডলাইটের আলো। ওই এসে পড়ল ট্রেন ব্রিজটার নিচে। রতনবাবু তার দুই কনুয়ের উপর ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দুটো হাত এসে তার পিঠে মারল এক প্রচন্ড ধাক্কা। রতনবাবু টাল সামলাতে পারলেন না, কারণ রেলিংটা ছিল মাত্র 2 হাত উঁচু। মেল ট্রেনটা সশব্দে ব্রিজ কাঁপিয়ে চলে গেল পশ্চিমের দিকে, যেদিকে আকাশে রক্তের রং এখন বেগুনি হয়ে এসেছে। রতনবাবু এখন আর ব্রিজের উপরে নেই, তবে তার চিহ্নস্বরূপ একটি জিনিস এখনো রেলিং এর কাঠের একটা ফাটলে আটকে রয়েছে। সেটা সুপুরি আর এলাচে ভরা একটা অ্যালুমিনিয়ামের কৌটো।
শুনলেন ভূতিকা।
গভীর রাত, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন আপনি যে স্ট্রিট ল্যাম্পটা পার হচ্ছেন সেটা আপনাকে বন্ধ হয়ে গেল, অফ হয়ে গেল, অন্ধকার হয়ে গেল চারপাশ। এর থেকেও আর ভয়ঙ্কর হতে পারে যদি এমন হয়, গভীর রাত, ফাঁকা রাস্তায়, শুনশান নিরাপত্তা, আপনি একা, আপনি একটা করে স্ট্রিট ল্যাম্প পার হচ্ছেন আর সেটা আপনাকে নিভে যাচ্ছে, কতটা ভয়ঙ্কর লাগতে পারে ঠিক সেই সময়টাতে। তবে এ ধরনের অভিজ্ঞতা কিন্তু মানুষের একদমই হয় না, এরকম না, এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়, এবং ঠিক এই সময়টাতে মানুষ মনে করে হয়তো আমার ভেতর কিছু একটা আছে এই জন্যই হয়তো এরকম হচ্ছে, কিংবা ঠিক আমার আশেপাশে হয়তো এমন কিছু একটা আছে যে কারণে এরকম অদ্ভুত কিছু হচ্ছে, এবং খুব সহজেই সেই ঘটনাটাকে প্যারানর্মাল একটা কারণ হিসেবে চালিয়ে দেওয়া যায়। ঠিক এরকম ঘটনার কখনো কি মুখোমুখি হতে হয়েছে?
সৃষ্টি ভাই, যখন শুনছিলাম আপনার কথাটা মনে হলো যে খুব রিসেন্টলি আমার এরকম ঘটনা।
ওকে, ঠিক তাহলে ঠিক এই সময়টাতে এই ঘটনাটা শুনবো না, আমরা তাহলে আর একটু পরে শেষে সেই ঘটনাটা শুনবো।
আচ্ছা ঠিক আছে।
যখনই কোন একটা ঘটনা বলতে চাই সেই সময়টা থেকে।
সৃষ্টি ভাই, যেদিন ঘটনাটা ঘটেছেন তাতে আপনাকে আমি ফোন দিয়েছিলাম।
আচ্ছা আচ্ছা,
আমার ছিলাম যে ভূমিকম্প হচ্ছে কিনা।
হ্যাঁ, আমার খুব একদম মনে পড়ে গেছে, এবং এই দিনের ঘটনা আসলে আমি
জানতে চাই, পরে আপনার শোনাও হয় নাই ঘটনাটা।
হ্যাঁ এক্স্যাক্টলি, সেই রাতের ঘটনাটা আমার শোনার খুব ইচ্ছা হচ্ছে, তবে সেই ঘটনাটা শুনবো। তার আগে যেটা বলছিলাম যে এই যে এরকম ব্যাপার, যে স্পেসিফিক এই ঘটনাটার কথাই, যে লাইট বা স্ট্রিট ল্যাম্প নিভে যাওয়ার যে একটা ব্যাপার, এবং এরকম অনেক গল্প আছে, অনেক হরর সিনেমা তো আমরা এরকম দেখে থাকি, অনেক সময় দেখা যায় একটু ফেটে পড়ে যায়, যেগুলো খুব অতিবঞ্চিত, এরকম কিছু হয় কিনা কখনো বাস্তবে, এরকম কখনো কিছু হয়েছিল কিনা যাই না। এই যে এইরকম যে ইনসিডেন্টস গুলো যেটাকে বলা হয় যে স্ট্রিট লাইট ইন্টারফেরেন্স, তো এই ঘটনাটা, এটা আসলে সায়েন্টিফিক্যালি এটাকে এক্সপ্লেইন করা পসিবল কিনা, নাকি এটা আসলে একটা প্যারানর্মাল ঘটনা? এরকম একটা জায়গা থেকে একটা সংগঠন অর্গানাইজেশন তারা এটার উপর অনেক রিসার্চ করে, এবং এরকম যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর ডাটা নিয়ে তারা রিসার্চ করে, এবং তারা বেশ কয়েকটা কারণ বের করতে পারে। তার ভেতর একটা হচ্ছে ডিলিউশন, যেমন তারা অনেক ক্ষেত্রে দেখেছে যে এই ধরনের ঘটনা ঘটে হয়তোবা দেখা যায় একজন মানুষ খুব স্ট্রেসফুল অবস্থায় আছে, কিংবা অনেক টায়ার্ড আছে, বা এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে একটা ডিলিউশন হতে পারে। আবার কখনো কখনো এনার্জি ফিল্ডের কথা বলা হয় যে হয়তোবা কোন একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পাস হচ্ছে বা সামথিং কিছু একটা, সেই ব্যাখ্যা বা ওই পুরোপুরি সাইন্টিফিক রিজনটা আমরা তুলে ধরছি না, বাট এটাও একটা কারণ। আর একটা কারণ ধরা হয় যে মেকানিক্যাল কিছু ইফেক্ট, যেমন হচ্ছে যে স্ট্রিট ল্যাম্পে যে পদার্থগুলো ইউজ করা হয় তো সেগুলোর ক্ষেত্রে হাই প্রেশার লো প্রেশারের কারণে বিভিন্ন ধরনের রঙের পরিবর্তন হয়, এবং এই ধরনের বিভিন্ন কারণে এই রকম ঘটনা ঘটতে পারে। এবং এই কারণগুলোর ভিতরে সবচেয়ে কম যৌক্তিক যে কারণটা সেটা হচ্ছে প্যারানর্মাল একটা ঘটনা। এটা তো প্যারানর্মাল ঘটনা হিসেবে এটাকে আসলে প্রমাণ করা পসিবল না, এই জন্য যে এই রকম ঘটনা খুব র্যান্ডমলি ঘটে, র্যান্ডমলি যেহেতু ঘটে তো সেক্ষেত্রে আসলে প্যারানর্মাল মানে একই মানুষের ক্ষেত্রে প্রতিনিয়ত হবে বা একই মানুষের ক্ষেত্রে প্রতিদিন হবে, এরকম কোন ইনফরমেশন বা এরকম কোন ডাটা পাওয়া যায় না বলেই এটাকে প্যারানর্মাল ঘটনা কখনোই আসলে বলা যায় না। এমনি তো বলা তো যাবেই না, যেহেতু অনেকগুলো কারণ অবশ্যই আছে। তো এই ঘটনা মানে এই বিষয়টা থেকে
একটা খুব সুন্দর একটা ঘটনার কথা আসলে আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি এরকম অনেক অর্গানাইজেশন তো আছে, আগেই বলেছি, তো এরকম একটা অর্গানাইজেশন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটর্স বলে, গ্রুপ যারা নিজেদেরকে বলে আর কি, তো তারা হচ্ছে একটা চ্যালেঞ্জ জানায় একটা সময়, 2013 সালের দিকে তারা একটা চ্যালেঞ্জ জানায়, এবং সেই চ্যালেঞ্জটা ছিল $100,000 একটা চ্যালেঞ্জ, যদি আপনি বলেন যে আপনার কোন সুপার পাওয়ার আছে বা আপনি কোন প্যারানর্মাল সুপার ন্যাচারাল পাওয়ার বা টেলিপ্যাথি যাই হোক না কেন, এরকম কোন পাওয়ার আপনার আছে কিংবা কোন প্যারানর্মাল ঘটনা আর প্রমাণ করতে পারেন, এবং তারা যদি সেটা সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করতে না পারে, তবে সেই ব্যক্তিটিকে $100,000 দেওয়া হবে। তো খুব ইন্টারেস্টিং, এবং তাদের অনেক অনেক কেস আছে, তার ভিতরে একটা কেস, একজন লোক তিনি হচ্ছে তাদেরকে লিখে পাঠান যে তার একটা সুপার পাওয়ার আছে, এবং সেটা হচ্ছে তিনি হাত দিয়ে লাইটের কোন মানে তিনি হচ্ছে কোন এক জায়গায় কনসেন্ট্রেট করে মাইন্ড দিয়ে মন দিয়ে তিনি হচ্ছে কোন একটা লাইটের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন, এবং তিনি ফুললি সেটার উপর কনসেন্ট্রেট করে এবং তিনি সাইকোলজিক্যালি সেটাকে কন্ট্রোল করতে পারেন। তো এরকম একটা তিনি বেশ কয়েকটা ভিডিও তাদেরকে পাঠান। তো যেটা হয় যে তিনি যে এলাকাটাতে থাকতেন, এলাকাটার নাম সম্ভবত ওকলাহোমা, সেখানে ছিলেন সম্ভবত ইউএসএ, যাই হোক, তো সেখানে ওই গ্রুপের কোন মেম্বার বা ওইখানে তাদের কোন সার্ভিস ছিল না বা তাদের এখানে কোন অফিস ছিল না, তো তারা যেটা করে যে তাকে নিয়ে আসে লস এঞ্জেলসে 2017 সালে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ, এবং আরো অনেক মানে এক্সপার্ট লোকজন নিয়ে তারা এই লোকের এই বিষয়টা প্রমাণ করার জন্য তারা একটা ট্রায়াল বোর্ড বসায় সেখানে। তো যেটা বলা হয় যে সেই লোক হচ্ছে লাইট বাল্বের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারে, অর্থাৎ সেখানে ইলেকট্রিসিটির যেটা পাস হয় সেটার মানে মিটারে সেটার রিডিং অবশ্যই চেঞ্জ হবে। তো তারা বেশ কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে একদম পুরোপুরি তারা একটা সাইন্টিফিক একটা ব্যাপার প্রমাণ করার জন্য তারা একদম সবকিছু নিয়ে সেখানে বসে তারা একটা ট্রাইপডের উপর একটা লাইট বাল্ব রাখে, এবং তারা হচ্ছে একটা বাউন্স বোর্ড রাখে যেখান থেকে লাইটটা রিফ্লেক্ট করবে লাইটের আলোটা, একটা লাইট মিটার থাকে, তারপর তারা একটা মানে সে মিটার দিয়ে সেই ইলেকট্রোভোল্টটা মাপার জন্য, এবং দুটা ক্যামেরা সেট করা হয়, একটা ক্যামেরা রাখা হয় লাইটের দিকে পুরো সিনটা দেখার জন্য পুরো রুমটা, এবং আরেকটা ক্যামেরা রাখা হয় সেই লাইট মিটারের রিডিংটা রেকর্ড করার জন্য। তো মোটামুটি তাদের এই ধরনের কেসে তারা যেটা করে যে 10-15 ট্রায়াল তারা চালায়, এবং যদি কখনো 10 ট্রায়াল যদি ওই লোকের পক্ষে যায় তবে সেই ঘটনাটা প্যারানর্মাল হিসেবে বা সুপার পাওয়ার হিসেবে প্রমাণিত হবে, এরকম ব্যাপারটা ছিল। তো যেটা হয় যে 9 ট্রায়াল বাকি থাকতে, অর্থাৎ পরপর 6 ট্রায়ালে সেই লোক তিনি যেটি ভিডিও করে পাঠিয়েছিলেন যে তিনি মনে মনে মানসিক শক্তি দিয়ে কম বেশি করতে পারেন, পরপর 6 ট্রায়ালে তিনি সেটা করতে
সফল
ব্যর্থ হন, এবং যে কারণে তিনি আর সেই পুরস্কারটি পাননি, এবং পরবর্তীতে তিনি যেটা হয়েছিল যে তারা প্লাস মাইনাস 11.2 ইলেকট্রন ইভি এটার ইলেকট্রন ভোল্ট নাকি
ইলেকট্রোভোল্ট,
সো 11.2 ইলেকট্রোভোল্ট হচ্ছে সেখান থেকে পাস হচ্ছিল, তো এর থেকে প্লাস মাইনাস 3 যদি হতে পারে তবে সেই লোকের ট্রায়ালটাকে সাকসেসফুল হিসেবে ধরা হতো, কিন্তু পরপর 6 সেটা ব্যর্থ হয়, এবং যেহেতু 9 বাকি তখনও মিনিমাম 10 না হলে ইয়েস বলা যাবে না, সো বাকি 9 থাকতেই পারে টাই ব্রেকারের মতোই, 9 যেহেতু 10 হওয়ার কোনো সম্ভাবনা নেই, সো 6 করেই আর কি সেটা পোস্টপন করে দেওয়া হয়, এবং সেগুলো পরবর্তীতে সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যখনই হচ্ছে ড্রাইভ করে কোথাও যাচ্ছেন তখন হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন তখন কোন একটা লাইটের দিকে তাকিয়ে সেখানে প্রচন্ড কনসেন্ট্রেশন নিয়ে ওখানে তার কনসেন্ট্রেশন ফোকাস করলে তিনি সেটাকে কন্ট্রোল করতে পারেন, সেটাকে তিনি অফ করে দিতে পারেন, নিভিয়ে দিতে পারেন বা চালিয়ে দিতে পারেন, এরকম ক্ষমতা তার আছে, কিন্তু সেটা প্রমাণ হয়নি। তো এরকম বহু বহু ঘটনা আছে আরো, সেই ঘটনাগুলো আসবে সামনে, এবং শেলি এআই এর কথা বলছিলাম কিছু এপিসোড আগে, সে তার কিছু স্টোরি আমরা ট্রান্সলেশন পেয়েছি একজনের কাছ থেকে, নেক্সট এপিসোডে হয়তো সেই স্টোরিগুলো আসবে, আপনি হয়তো জেনে থাকবেন MIT মিডিয়া ল্যাবের তারা একটা AI বানিয়েছে যেটা হচ্ছে অনেকটা ধারাবাহিক গল্প বলার মতো, AI শেলি নামের সেই AI, সে হচ্ছে সে একটা লাইন বলবে, একটা হর স্টোরি স্টার্টিং করে দেবে, এবং টুইটারের ভেতরে বিভিন্ন মানুষ হচ্ছে তারা হচ্ছে টুইট করে
সে নিজে গল্প বানাবে,
নিজে গল্প স্টার্ট করে দেবে।
আচ্ছা,
এবং অন্যরা এসে সে ধারাবাহিক গল্প বলার মতো গল্পটা এগিয়ে নিয়ে যাবে, এবং মাঝে মাঝে সেই এআইটাও তার ইনপুট গুলো দিবে। অর্থাৎ সে একটা লাইন বললো, দুটা লাইন বললো, তারপর তিনজন মানুষ এসে তিনটা লাইন বললো, তখন আবার সে আরো একটা লাইন বলবে, ঠিক এরকম করে একটা গল্প। তো এরকম খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা গল্প এসেছে, যেমন একটা গল্প অনেকটা এরকম যে ঘুম থেকে পেটে এবং আমার কোনো ধারণা নাই আমি কেন এখানে, সেখান থেকে গল্পটা শুরু হলো, এবার সেটা কোন দিকে যেতে পারে, বা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলাম আমি আমার গলা চেপে আছে একটা পুতুল, তো তারপর কোন দিকে গেল বিষয়টা। তো এরকম অনেকগুলো গল্প আছে, তো সেই গল্পগুলো খুব সুন্দর, খুব মজার। সেই গল্পগুলো তো আমরা সামনে তিনগুলোতে আসবো। তো আজকে যেটা কথা ছিল, আতিক একটা ঘটনার কথা বলতে চাচ্ছিলেন, সেই ঘটনাটা শুনবো একটা ছোট্ট খুবই ছোট একটা অ্যাডব্রেকের পর, ফিরে এসে আতিকের সেই ঘটনাটা শুনবো।
With more fun and fear.
আমি ফ্যাক্টরি কোয়ার্টারে থাকি, একটি ফ্ল্যাটে আমি আর আমার একজন কলিগ। তো সেদিন রাত 12টার দিকে আমি শুয়ে শুয়ে বই পড়ছিলাম। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে আমি দেখি আমি দরজাটা চাপিয়ে দিয়ে রাখছিলাম, লক করিনি, দরজাটা খুলে যায়। এই ঘটনাটা সেদিন যে ঘটল সেটা হবে প্রায় এক দেড় সপ্তাহ আগে। আমি অল্প কিছুদিন হলেই কোয়ার্টারে উঠছি, তার কয়েকদিন পরে ঘটনাটা রিপিট হয়। আবার একদিন রাতে হঠাৎ করে দরজাটা খুলে যায়। আমি গভীর রাতে এরকম ঘটনা, আপনি যদি কোনো কিছুকে বিশ্বাস নাও করেন, তারপরে একটা নিজের ভিতরে একটা ভয় কাজ করে। আমি কোয়ার্টারে যে কেয়ারটেকার থাকে তাকে ফোন দিই, সে উপরে উঠে আসে, সবকিছু দেখে শুনে চায় না স্যার ঠিকই তো আছে। তো তার পরের দিন আমি খেয়াল করি যে আমার রুমের যে রাতের বেলা সব জানালা বন্ধ থাকে, তো রুমের সাথে যে বাথরুমটা আছে সেটার একটা এক্সস্ট আছে, ভেন্টিলেশন করা, হাই স্পিড একটা ফ্যান, যেহেতু কয়েকটা ওয়াশরুম একসঙ্গে ভেন্টিলেশন করা, তো ওইটা যদি অন করা হয় বাতাস টানে দরজা দিয়ে, শুধুমাত্র দরজা দিয়ে বাতাসটা টানে।
মানে কি মানে ভৌতিক একটা গল্প শুরু হলো, হঠাৎ করে এখন সে ভৌতিকত মানে ভৌতিকতার উঠে গেল,
আমি ভৌতিক
ব্যাখ্যাটা চলে আসছে।
আমি ভৌতিক গল্প বলি নাই, আমার সাথে কি ঘটছে আমি সেটা বলতেছি।
আচ্ছা আচ্ছা, না না, আমি আসলে বলতেছিলাম যে ঠিক এই ঘটনা মানে এইটার আগ পর্যন্ত আমরা একটা ঘটনা ঘটছিল যে আপনার তো একটা দরজা খুলে যাচ্ছে, এবং সেই দরজাটা কেন খুলে যাচ্ছে এবার হচ্ছে সেই ব্যাখ্যাটা আসছে, তাই না? ওকে ফাইন, তো এবার আমরা একটা সেই ঘটনার ব্যাখ্যাটা,
আমি হয়তো ঘটনাটা মাঝখানে থামাই নেই, ডিরেক্ট বলতেছিলাম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো যখনই ওই যে ফ্যানটা সেটা অন্য পাশের রুমে যে আছে সে অন করতে পারে,
আচ্ছা,
তার ওয়াশরুমের জন্য সে অন করতে পারে, সে যখনই অন করে তখনই একটা বাতাসের চাপ সৃষ্টি হয়। সেই বাতাসটা যখন দরজার ফাঁক দরজার যে ফাঁক ফোকরটা আছে যদি আসতে লাগে, ওই চাপে দরজাটা খুলে আসে। এই ঘটনাটা আসলে প্রথম দিকে খুব ভয় লাগলো, তারপরে দেখলাম খুব স্বাভাবিক একটা ঘটনা। এরকম আরো অনেক ঘটনাই ঘটে আমাদের, সবাই তো খেয়াল করি না, তার মধ্যে সেদিন সেটা খেয়াল করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর পরেও রাতে যখন এরকম কিছু ঘটে আমার ভয় লাগে, মানে ব্যাপারটা হচ্ছে আমি জানতেছি যে এটা ন্যাচারাল, এ কারণেই হচ্ছে সুপার ন্যাচারাল বা প্যারানরমাল কিছু না, তারপরও গভীর রাতে হওয়ার কারণে আমার ভয় লাগে, এখনো ভয় লাগে।
এক্স্যাক্টলি, ঠিক আছে, একদম ফার্স্ট হয়েছে গল্পটা পড়ছিলাম, বেসিক্যালি ওটা একটা ঘটনা ছিল, সেই ঘটনা থেকে তারপর ওটাকে গল্প আকারে লেখা হয়েছে।
এই জন্য আমি থামি নাই, যে আসলে ব্যাখ্যার পরে যে সব ভয় কেটে যায় এমন না, এই কারণে আমি থামি না আর কি, গল্পটা পুরোটাই বললাম, কিন্তু ভয়টা ঠিকই কাজ করে রাতের বেলা।
এই তো যে গল্পটার কথা বলছিলাম, সেই সাবওয়ে আতঙ্ক আর কি গল্পটার নাম ছিল, ম্যাপ নাম্বার 13 ছিল এটা। তো ওইখানেও একটা সময় লেখা এরকম যে ভয়ে একটি বসিতে আমি কেঁপে উঠলাম, হুমায়ুন ভাইয়ের একটা গল্প কয়েকদিন আগে যেটা একটা গল্প পড়ছিলাম যেটা আমাদের প্রতিক্রিয়া ছিল, যে গল্পটা হয়তো আপনি শুনে থাকবে, যে এক লোক তিনি একটা জায়গায় একটা বাড়িতে ছিলেন বেশ কিছুদিন, তো তিনি ছায়াছবির মতো কিছু দৃশ্য দেখলেন যে দৃশ্যগুলো বাস্তব না, এবং তিনি দেখলেন যে একটা লোক সে একটা কবর খুঁজছে এবং তার স্ত্রী হারিয়ে গেছে, সে জানে না স্ত্রী কোথায় এরকম, বাট তিনি দেখছেন যে সেই লোকটা হচ্ছে একটা কবর খুঁজছে এবং একটা মহিলা ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে, এরকম একটা দৃশ্য। তো স্বাভাবিকভাবে মনে হবে যে তার মানে হচ্ছে সেই লোকটা সেই মহিলাটাকে মেরে সেখানে পুঁতে রেখেছিল, কবরটিতে বসে কবর করে মানে মাটি করে দেখা যায় এখানে, এরকম কোনো কিছুর চিহ্ন নেই। তো সেই গল্পের পরে আবার সেই গল্পের একটা ব্যাখ্যাও থেকে যায় এবং সেই ব্যাখ্যায় আসলে প্রমাণ করে যায় প্যারানর্মাল কিছুটা বা ওরকম কিছুটা। তো এটাই আসলে যে কোনো কিছু আসলে শেষ পর্যন্ত গেলে কখনোই সেটা আর প্যারানর্মাল হিসেবে থাকে না বোঝা, তবে সেই
অনেক সময় শেষ পর্যন্ত যাওয়ার পরও মনের ভেতরে সন্দেহ থেকে যায় যেটা আসলে প্যারানর্মাল নাকি নর্মাল।
আধ্যাত্মিক দিকে হয়তো চলে যাবে ব্যাপারটা, তো আমরা সেই দিকে যাবো না। আমরা আতিক এবং আমি আজকে আপনাদের সাথে আছি এতক্ষণ ধরে, তো একদম প্রায় শেষ দিকে চলে এসেছি। আমরা 1:37 স্টুডিও করেছি সময় ঠিকই সময়টাতে আমাদের সাথে আছেন DM রামিম, আছেন আমাদের সাথে আছেন শাওন শেখ, দেখেছেন ভাই আপনার কি লাইভ আছেন, আচ্ছা কৌশিক চক্রবর্তী
অন এয়ার আছি,
অন এয়ার আছি। আমরা কৌশিক চক্রবর্তী অনেকগুলো প্রশ্ন করেছিলেন, আরো প্রশ্ন করছেন। সারোয়ার আহমেদ আছেন আমাদের সাথে, লিখেছেন ভাইয়া ভালো লাগলো, আমেদ ফাহিম শাওন শেখ একই মানুষের মেসেজ করে ফিরে চলে আসছেন, মোহাম্মদ আবু কাসার নাইম আছেন আমাদের সাথে। তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন খুব একটা অদ্ভুত একটা গল্প শুনবো এবং সেই গল্পটাকে আমরা বলে থাকি আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক। এবং এবারে আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক যে গল্পটা মানে যে অডিও ক্লিপটা, আসলে এই অডিও ক্লিপটা আমি যখন শুনছিলাম, যেহেতু ভূত এফএম এবং ভূত এফএম হরর ক্লাবের মেইলগুলো সব একই জায়গায় আছে, তো এবং সেখান থেকে অডিও ক্লিপ থেকে আসলে বাছাই করি সবচেয়ে অদ্ভুত গল্পটা অডিও ক্লিপটা। তো এই অডিও ক্লিপটা আমি শুরুতে খুব আগ্রহ নিয়ে আসলে শোনা শুরু করেছিলাম এবং আমি যখন শুনছিলাম তখন আমি বুঝিনি যে এটাকে আমি আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক হিসেবে সিলেক্ট করব, কারণ যখন শুনছিলাম তখন আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এরপর কি হলো। কিন্তু আসলে যেটা হয়েছে যে শুরুতে এমন অনেক কিছু বলে আসলে শুরু করা হয়েছে যে
স্পয়লার দিয়ে না
স্পয়লার দিচ্ছি না, আচ্ছা ঠিক আছে স্পয়লার তাহলে দিলামই না, আমি সরাসরি আনসেন্সর্ড স্টোরিটাতে চলে যাচ্ছি। গল্প শুনে কেউ বিরক্ত হবেন না এবং বিরক্ত হলে অবশ্যই আমি দায়ী থাকবো না, যিনি অডিও ক্লিপটা পাঠিয়েছেন তার উপরই সকল দায় দিয়ে দিলাম আমি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই আনসেন্সর্ড স্টোরি অব দ্য উইকে, তবে তার আগে আবারও জানিয়ে দিচ্ছি আপনি আপনার লেখা গল্পটি, আপনার লেখা কোনো হরর গল্প আমাদেরকে পাঠিয়ে দিতে চাইলে খুব সহজেই পাঠিয়ে দিতে পারেন এবং সেটা পাঠিয়ে দেবার ঠিকানাটা হচ্ছে bhutfm@radiofurti.fm, এই হচ্ছে ঠিকানা। এবং অবশ্যই পাঠানোর সময় আমি লেখার সময় যেটা করবেন সেটা হচ্ছে সাবজেক্ট ফিল্ডে লিখে দেবেন হরর ক্লাব। তো আমরা চলে যাচ্ছি আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বলবো না যে আপনি কেমন আছেন কারণ আপনি সবসময় ভালো দূরে থাকেন এবং আশা করি অনেক ভালো আছেন। তো এই প্রথম বুথ FM এ একটা ঘটনা পাঠাচ্ছি, যদি ভালো লাগে লিসনারদেরকে শোনাবেন। ঘটনা বলার আগে প্রথমে আমার নাম এবং আমার ঠিকানা বলতেছি। আমার নাম হলো আহমেদ ওবি, আমি বলতেছি ময়মনসিংহ জেলা বালুগঞ্জ থানা ডাকাতি গ্রাম থেকে। ঘটনা ঘটছে আমার সাথে 2014 সালে। তো ঘটনা বলে আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। তো হঠাৎ করে দুপুরের দিকে আমার নানাবার থেকে ফোন আসে, আমার ছোট মামা ফোন করে। তো ফোন করে বলতেছে যে তোমার নানা তো অনেক অসুস্থ, সিরিয়াসলি খুব খারাপ অবস্থা, তো তোমাদের বাড়ির সবাই তোমার আম্মুকে নিয়ে চলে আসো। তো যখন ফোন দিয়েছিল তখন দুপুর 2টা বাজে, তখন আমি ছিলাম বাজারে। তো বাজার থেকে চালু করে এসে আম্মুকে খবর দিলাম। তো আম্মু খবরটা শুনে খুব চালু করে 3টা দিকে রওনা দিল এবং সেখানে যে আম্মু ফোন দিল যে আম্মু সেখানে চলে যে বসেছে। তো আমাকে আম্মু নিয়ে যায় না, এটা কারণ হলো যে বাড়িতে অনেক গরু বাছর ছিল, বাড়িটা বাড়িতে কেউ ছিল না আমি ছাড়া, তার জন্য আমাকে নিয়ে জানে। তো তার দুই দিন পরে আবার মা বাবা ফোন দিয়েছে আমার ফোনে, বলতেছে যে তোমার নানুর অবস্থা তো তার চেয়ে বাড়ছে, আগে যেরকম সেশন ছিল তার যেরকম অবস্থা ছিল তার চেয়ে খুব বাড়ছে, তো তুমি চালকরা চলে আসো। তো এই কথা শোনার বাদে তখন যখন মামা ফোন দিছে তখন রাত 9টা বাজে, তখন সব ঘরে তালা মেরে পড়ে। চাবিটা আমার ফুয়োর কাছে দিয়ে ঘরে সরিয়ে গেলাম, বন্ধ হয়েছিল সন্ধ্যার দিকে, তখন 9টা দিকে রওনা দিলাম। তো একটা কথা মানে বলে রেখা ভালো আছে, আমাদের বাড়ি থেকে নানু বাড়ি হলো 3 মাইলের মতো, মানে 3 মাইল দূরত্ব। তো আমাদের নানু বাড়ি আমাদের বাড়ি থেকে যাইতে 3 মাইল দূরত্ব, 3 মাইল দূরত্বের মধ্যে আমাদের বাড়ি ছিল তো ঘোষণা এলাকা বলতে জঙ্গল এলাকা। তো আমাদের নানু বাড়িতে যাইতে 3 মাইলের মধ্যে আপনার বাজে হলো একটা চিতা খোলা আর একটা সড়কের বা বাজ দেয় একটা নদী চলে গেছে আর কি, এগুলা ক্রস করে নানি বাড়ি যেতে হবে। অবশ্যই রাত 9টা বাজেপাড়া গ্রামে গ্রাম এলাকায় তো অনেক রাত ধরে চলে। তো আমি কিছু না মনে করে আমি 9টার দিকে রওনা দিলাম সাইকেল নিয়ে। তো বাড়ি থেকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আমার কাছে এইরকম মনে হইতেছে যে সাইকেলটা মানে আগাইতে যাচ্ছে না, জোরে জোরে পেডেল করতেছে আগাইতেছে না, অনেক ভারী ভারী লাগতেছে। তো আমার তো খুব মানে কিরকম একটা মানে বিষয় মনে হইতেছে যে সাইকেল এখানে কোনো অনেক জোরে পেডেল করতেছি, যখন বাইরে থেকে বের হলাম তখন এরকম হলো না। তো আরো কিছু যাওয়ার পর আমার মনে হলো যে পিছনে সাইকেলের পিছনে মনে হয় কি একটা বসে আছে, তার জন্য সাইকেলটা ভারী ভারী লাগতেছে এবং আমি সেরকম একটা অনুভব করেছি। তো পিছন দিকে তাকাই দেখি কেউ নাই। তো এটা দেখার পর আমি মনে মনে ভাবলাম যে হয়তো সাইকেলের পা মস্ত চলে যাচ্ছে, তার জন্য এরকম ভারী ভারী লাগতেছে, কারণ হঠাৎ করে কিন্তু পাম সাইকেলে চলে যায় অনেক হয় এরকম। তো আর কিছু না ভেবে আমি মানে আগেতে রাখলাম। তো যখন চিতাকোলা মানে চিতাকোলার মাঝখানে গেলাম তখন চিতাকোলার দিকে চোখ পড়ছে, চোখ পড়ার পরে দেখলাম যে 2টা 5 বছরের মতো বাচ্চা হবে মানে উলঙ্গ হয়ে খেলা করতেছে চিতাকোলার মাঝখানে। তো এটা দেখে তো আমি খুব ভয় পেয়েছি এবং মনে ভাবতেছি যে এটা রাত 9টা 9:30 বাজে এরকম সময় কে এরকম চিতাকোলার মধ্যে 2টা বাচ্চা খেলা করতেছে, এরকম এটা হতে মানে ইম্পসিবল, এটা কিভাবে সম্ভব। তো এটা দেখে খুব ভয় পেয়েছি। তো মনে মনে সাহস নিতেছে এবং বলতেছি যে না দেখার ভান করে তো আমি আগেতে শুরু করলাম। তো কিছু দূর যাওয়ার পর চিতাকোলা ক্রস করার পর তো সামনে যা দেখি অবিকল সেই 2টা বাচ্চা অলঙ্ক হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। তো আমার সাইকেলের ব্রেক ছিল কম, তো সাইকেলটা খুব স্পিড ছিল। তো আমি কি মানে করব তখন ভাইবা চিন্তা পাইতেছি না, তো বেল দিতেছি, মনে মনে ভাবতেছি যে বেল দিলে হয়তো সরে যেতে পারে, তো অনেক ভয় হবে যাচ্ছে তার মধ্যে। তো আমার সাইকেলের ব্রেক ছিল না, এটা মানে ব্রেক ছিল না বলতে একদম ছিল না চলে চলে। তো সাইকেলটা কন্ট্রোল না করতে মানে পেরেছে মানে 2টা বাচ্চার উপর দিয়ে সাইকেল চলে গেছে। সাইকেল চলে যাওয়ার পর হয়তো এরকম হবে যে সাইকেল হয়তো বাচ্চার উপর দিয়ে গেছে, তো সাইকেল নিয়ে পড়ে যাওয়ার কথা, কিন্তু সাইকেল আমি অবশ্যই পড়িও না, যেরকম সাইকেল গেছে সেরকম। তো মানে এটাকে দেখে আমি মানে খুব একটা মানে জিনিস চিন্তা করলাম যে এরকম কেন আমার সাথে হইতেছে। তো আমি পিছন দিকে তাকাইছি রানিং ভাবে সাইকেল চাইতেছি, তো তাকা দিকে যে 2টা বাচ্চা মানে আমার দিকে এসে মানে এমন ভাবে তাকায় রয়েছে যে মানে চোখ 2টা অনেক বড় বড় লাল টকটকা হয়ে রয়েছে এবং আমার দিকে খুব হিংসভাবে চাকায় রয়েছে। তো আমি দিকে খুব ভয় পেয়েছি, তো আমি আমার পিছন থেকে সেম দিকে তাকায় সাইকেল আরো জোরে যাওয়ার চেষ্টা করতেছি। তো যার বাদে অনেক ভয় পাইছি, ওখানে ভয় পাওয়ার বাদে পরে আমি যাইতেছি যাইতেছি, তো নানি বাড়ি দেখা যাচ্ছে মানে সামনে এসে পড়ছি। তো হঠাৎ করে একটা মহিলা মানে বৃদ্ধ মহিলা সাদা কাপড় পরে খুব দ্রুত আমার সাম দিয়ে সাইকেল সাম দিয়ে মানে রাস্তার এপার থেকে ওইপার নদীর দিকে নেমে গেল। তো আমি মানে নদীর দিকে তাকাই দেখি যে কেউ নাই, বেনিশ হয়ে গেছে। তো এটা দেখে খুব ভয় পেয়েছি। তো তারপরে যাওয়ার পর নানি বাড়ি যাওয়ার পর আম্মুকে মামাকে সবকিছু করে বললাম। তো আমার মামা বললো এখানে নাকি সবসময় এরকম ঘটনা ঘটে রাত্রে, তো অনেক ভয় দেখায় নাকি, খারাপ আত্মা পেট নেট এগুলো থাকে, কারণ মানুষ ওখানে পুরানো হয়। তো বললো এটা নিয়ে কোনো সমস্যা নেই, তোমার বেশি কিছু হয়নি, যদি মানে খুব বেশি ভয় পাইত তাহলে ওইখান থেকে হয়তো আসতে পারতো না। তো এই ছিল আমার ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই রিসনের দিন শোনাবেন। তো এই প্রথম ঘটনা দিলাম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।
Exclusively on FusionBD.com.